আমরা দেখতে দেখতে সাত দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের অতি অদ্ভুত লীলা সকল আমরা শ্রবণ করে আসছি। অর্ধ পাঠের বিরাম দেওয়া হবে, অর্ধ আমরা সপ্তম দিবস ব্যাপী হরিকথা শ্রবণ করতে চলেছি। গত দিবসে আমরা শ্রবণ করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি মথুরাপুরীতে গমন করেছিলেন। মথুরাপুরীতে গমন করলে পর প্রাতকাল হলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে বাবা, আমি একটু মথুরা শহরটা কেমন সেটা দেখতে চাই। আচ্ছা জয় শ্রী রাধে, আপনি একটু তাড়াতাড়ি করুন, দেরি করবেন না, মাঝখানে দাঁড়িয়ে থাকলে অসুবিধে। আমি একটু মথুরা শহরটা দেখতে চাই। নন্দ বাবা বললেন, কানাই তুমি খুব চঞ্চল লোক, তুমি এটা ওই ব্রজ মনে করো না, এটা মথুরা পুরী অনেক বড় শহর, সুতরাং তুমি শহরের নিয়ম কানুন কিছু জানো না, কোথায় গিয়ে কোন অঘটন করে বসবে তারপরে এক বিপদ হবে, তোমার যাওয়া দরকার নেই। বলদেব তিনি বলছেন, বাবা আমি তো আছি। বলদেব তিনি পরম সৌম্য শান্ত মূর্তি, আর কৃষ্ণ তো একটু চঞ্চলতা প্রকাশ করে থাকেন লীলার মাধুর্য বর্ধন করার জন্য। বলদেব বলছেন, বাবা আমি তো আছি কানাইয়ের সাথে, তোমার চিন্তা কি? আর কানাইয়ের যত সখারা ছিল তারাও তখন বলছে, কানাই আমরাও যাব শহর দেখতে। আচ্ছা চল, অতি উত্তম কথা, অতি ভালো কথা। কৃষ্ণ বলরাম আর সাথে ভগবানের রসিক সখারা তারা মথুরা পুরী শহর দেখতে বেরিয়েছে। তাদের আনন্দের আর সীমা রইল না, তারা শহর দেখার জন্য একেবারে পাগল হয়ে উঠল। মথুরাবাসীরা তারা জানতে পেরেছে কৃষ্ণ বলরাম তারা মথুরা পুরী দর্শনের জন্য বেরিয়েছে, তারা প্রত্যেকে স্বাগতের ব্যবস্থা করলেন কৃষ্ণ বলরামের। এমনকি সমস্ত মধুপুরী নারীরা তারা নিজেদের সাজগোজ ছেড়ে কৃষ্ণ বলরামকে দেখার জন্য তারা প্রাসাদের উপরে দাঁড়িয়ে অপেক্ষা করছে অনেক অনেক ফুল নিয়ে। কৃষ্ণ বলরাম যে পথ দিয়ে যাচ্ছেন মথুরাপুর নারীরা তারা পুষ্প বর্ষণ করছেন, আর ভগবান তিনি সকলের মনকে হরণ করছেন। উপরের দিকে তাকিয়ে যখন সকলের দিকে কৃপা দৃষ্টি নিক্ষেপ করছেন মথুরা নারীরা মথুরাবাসীরা তারা ধন্য হয়ে উঠছে। তাদের আনন্দের আর কোনো শেষ নেই। মায়েদের মধ্যে তারা বলছে, দেখো দেখো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার দিকে দেখেছে। অন্য আরেকজন বলছে, না আমার দিকে দেখেছে। তাদের মধ্যে এক দিব্য আনন্দ হচ্ছিল। কৃষ্ণের সখারা তারা বলছে, কানাই এই শহরে আমাদের এই রাখাল বেশ তেমন মানাচ্ছে না। বলছেন, ঠিক আছে আমি তোদের পোশাকের ব্যবস্থা করছি। কংসের ধোবী সে কংসের সমস্ত কাপড় চোপড় নূতন বস্ত্র ধুয়ে সেগুলিকে আয়রন করে নিয়ে যাচ্ছে। বাচ্চাদের একটু সামলান, দুজনকে আলাদা আলাদা রাখুন। সমস্ত নূতন বস্ত্র বিধৌত করে নিয়ে যাচ্ছিল। তা কংসের ধোবি, সে তো রজবণিক, কংসের কাজ করে মানে সে কেমন হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ধোবিকে, রাম রাম মামাজি, বড় বড় গোপ তার। সে তখন বলছে, আরে চেনা নেই জানা নেই মামাজি, রাম রাম। বলছেন, আমি এই দেশের রাজা কংসের ভাগ্নে কৃষ্ণ। ও তুই সেই গোয়ালা, তোর তো অনেক নাম শুনেছি, তুই তো অনেক দুষ্ট রে। ভগবানকে দুষ্ট বলছে। এটাই তো তফাৎ, ভক্ত আর অভক্তের মধ্যে তফাৎ। ভগবান বলছেন যে দেখো, তোমার তো অনেক নূতন বস্ত্র আছে, তুমি সেগুলি আমাদের সখাদের দিয়ে দাও, আমাদের সখাদের দিয়ে দাও, আমরা নূতন বস্ত্র পরিধান করে শহর ভ্রমণ করব। বলছেন, ও এত সাহস তোর, তুই কিনা এখন চাইছিস রাজার বস্ত্র পরিধান করবি, গোয়ালা মূর্খ রাখাল ইত্যাদি ভাষায় গালিগালাজ করতে লাগল। ভগবান তিনি কেবল একটি কর দিয়ে তাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার গলাটা কেটে মুন্ডটি নর্দমার মধ্যে গড়িয়ে চলে গেল। এই ধোবির সঙ্গে যে সমস্ত আর যারা ছিল তার সহচর, তারা তো প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালিয়ে গেল। ভগবান কানাই তিনি বললেন, হে সখাগণ, তোমরা আপন আপন বস্ত্র পছন্দ করে নিয়ে নাও। ধোবির মৃত্যু হল। ভগবান কৃষ্ণ বলরাম তারাও সেখান থেকে নূতন বস্ত্র নিয়ে পরিধান করলেন। কিন্তু এখানে যোগমায়া দেবী এই সমস্ত পুটলির মধ্যে, কাপড়ের গাঁঠের মধ্যে কৃষ্ণ বলরামের পোশাক রেখে দিয়েছিলেন। তাই কৃষ্ণ বলরামের পোশাক তো মাপ মতো হলো, কিন্তু সখাদের পোশাকগুলো মাপ মতো আর হলো না। কংস তো এক দিব্য অসুর, অতি লম্বা চওড়া শরীর, সেগুলো এই রাখাল বালকদের মানাচ্ছিল না। তারা তখন বলছে, কানাই পোশাক তো অনেক দামি দামি, কিন্তু আমাদের এই পোশাকগুলো একবারে রাস্তা পরিষ্কার করে চলেছে, ঢিলা ঢোলা সড়ক ছাপ অবস্থা আমাদের রাস্তায়, সমস্ত ধুতির কোঁচাগুলো সব রাস্তাতেই লটকাচ্ছে, সেগুলোকে উঁচু করে ধরে ধরে নিয়ে চলছে। বলছে, আরে কানা, এ তো পোশাক ভালো হলো, কিন্তু এ তো শরীরে মাপ মতো আসছে না, ফিট হয়নি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এক দর্জি ছিল, তার আবার অনেক কারিগর। দর্জিকে গিয়ে প্রভু বললেন, আরে দর্জি ভাই, তুমি কি পারো আমার এই সখাদের পোশাকগুলো সঙ্গে সঙ্গে ঠিক করে শরীরের মাপ অনুসারে করে দিতে? যো আজ্ঞা প্রভু। দেখতে দেখতে সকলের পোশাক একেবারে ফিটফাট করে দিলেন। ভগবান খুশি হলেন, বলছেন, হে দর্জি তুমি কি চাও? প্রভু বলছে, প্রভুকে বলছেন, প্রভু আপনার কৃপা আমার উপর থাকলেই হবে। প্রভু বলেন, তথাস্তু, ফলোগে ফুলোগে। দেখবেন এই দর্জিরা কিন্তু কখনো গরিব হয় না। আপনি যদি 300 টাকার কাপড় নিয়ে যান, 400 টাকা সেলাইয়ে চাইবে, তাদের কোনো অভাব নেই, ভগবানের আশীর্বাদ আছে। পোশাক সুন্দর হয়েছে, সখারা খুশি হলো। বলছেন, এবার খুশি তো? বলছেন, আরে আমরা হলাম ব্রজবাসী, যতক্ষণ পর্যন্ত গলায় বড় বড় ফুলের মালা না থাকে মন ভালো লাগে। এখনো দেখবেন শ্রীধাম বৃন্দাবনে গিয়ে, বাঁকে বিহারিতে, রাধারমণজিতে, আরো অনেক অনেক মন্দিরে দেখবেন গ্রামের ব্রজবাসীরা যায়, বড় বড় মালা কেনে, সেগুলো পূজারীকে দেয় না। কেন দেয় না? ও পূজারী যদি আবার ফিরিয়ে না দেয়, তাই তারা মালাটা কিনে কি করে উঁচু করে ঠাকুরকে দেখায়, জয় হো বিহারীজি বলে নিজেই পরে ফেলে। তা আমাদের মালা না হলে মানাচ্ছে না। সুদামা মালির গৃহে গেলেন, ভগবানকে মথুরাপুরীর প্রত্যেকেই আপন আপন গৃহে স্বাগত জানিয়েছিলেন, কারো গৃহে গেলেন না। পরমভক্ত সুদামা মালির গৃহে গেলেন। সুদামা মালির গৃহে গেলে সুদামা মালি তো অবাক, প্রভুকে দর্শন করে স্তব স্তুতি আরো কত কিছু পূজনাদি। ভগবানকে বললেন, প্রভু আমি তো অধম, আপনার কি সেবা করতে পারি? প্রভু বললেন, আমাদের প্রত্যেককে তুমি মাল্য দান করতে পারো? বলছে, প্রভু এটাই তো আমার কাজ, আমি তো মালাকার। বলছেন, তাহলে আমাদের প্রত্যেককে তুমি মাল্য দান করো। কৃষ্ণ বলরাম সহ সমস্ত সখাদের মোটা মোটা মালা দান করলেন। ভগবান আশীর্বাদ দিলেন যে তুমি তোমার অন্তিম সময় প্রাণ ত্যাগ করে আমারই ধাম প্রাপ্ত হবে। প্রভু কারোর কাছে ঋণী থাকেন না। সেখান থেকে মালা পরে সুন্দর পোশাক পরে তারা আনন্দ করতে করতে কানাইয়ের বলাইয়ের জয় দিতে দিতে তারা পথ দিয়ে চলেছে। পথে অসংখ্য নর নারীরা মথুরাবাসীরা কৃষ্ণ বলরাম তাদের সখাদের দেখে তারা আনন্দে আটখানা হয়ে যাচ্ছে। কৃষ্ণ বলরাম এত সুন্দর, আহা, ওই ব্রজবাসীরা কত সৌভাগ্য লাভ করেছিল যে এই কৃষ্ণ বলরামকে সর্বদা নিকটে পেত তারা, তারা ধন্য। এবারে সকারা বলছে, এবার তো সবকিছুই ঠিক হলো, কিন্তু আমরা ব্রজবাসী যদি ভালো করে চন্দন না লাগানো হয় তাহলে আমাদের ভালো লাগে। ব্রজবাসীরা চন্দন কেমন লাগায়? যেমন আমি কপালের দুই পার্শ্বে লাগিয়েছি, ওরা গোটা মুখটাই মেখে ফেলে, চোখ দুটো থাকে, চার সম্প্রদায়ের বাইরে। বলছে ঠিক আছে তাই হবে। পথ দিয়ে সৈরন্ধ্রী যাচ্ছিল কুব্জা, দেখতে খুব খারাপ পুত্রী। ত্রেতাযুগে তিনি অভিসম্পদ প্রাপ্ত হয়ে কুব্জা হয়ে সৈরন্ধ্রী হয়ে জন্ম নিয়েছে। সে কংসের অঙ্গে কপালে চন্দন বিলোপন করতে পারে খুব সুন্দর ভাবে। কুব্জাকে দেখছেন, বিলক্ষ কুব্জাং জীবতিং বরাননং প্রচ্ছজন্তিং প্রহসন রসপ্রদ অথ ব্রজন রাজপথেন মাধবস্ত্রিয় গৃহতাঙ্গ বিলেপ ভাজনম। কুব্জা মথুরার পথে কুঁজো বেঁকে যাচ্ছে হেঁটে হেঁটে, হাতে একটি স্বর্ণ কোটরি বাটি রয়েছে, তাতে চন্দন রয়েছে। ভগবান বলছেন, ওহে সুন্দরী। সে ভাবলো, আমি তো কুৎসিত, আমাকে সুন্দরী বলবে কেন? তারপর বলছে, ওহে সুন্দরী দাঁড়াও দাঁড়াও, গলাটা বেঁকিয়ে দেখে ভাবলো, না না আমায় কেন সুন্দরী বলবে? ভগবান বলছেন, আরে সুন্দরী, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকেই বলছি। গলাটা বেঁকিয়ে দেখে দেখছেন প্রভুর অদ্ভুত রূপ, অদ্ভুত লাবণ্য। তিনি দেখে বুঝতে পারলেন, ইনি সাধারণ নন, ত্রেতা যুগে আমার রামচন্দ্রই তিনি কৃষ্ণ রূপে এসেছেন। গলাটা বেঁকিয়ে প্রভুকে দেখে তিনি রোদন করতে লাগলেন। বলছেন, হে ভগবান, তুমি আমায় শেষ পর্যন্ত সুন্দরী বলে আমাকে উপহাস করলে। আমি কুব্জা, আমি কুৎসিত, আমি দেখতে ভালো নই, তাই তুমি আমায় সুন্দরী বলে হাস্যস্পদ কথা তুমি বললে। প্রভু তোমার দ্বারা এটা বলাটা ঠিক হয়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি হেসে বলছেন, দেখো আমি তোমাকে সুন্দরী বলেছি মানে তুমি সুন্দরী হবে, তুমি কি করো? বললেন, আমি চন্দন বিলোপন কার্যটি খুব সুনিপুণা ভাবে জানি, তাই কংস আমাকে এই সেবাটি দিয়েছে। বলছেন কেন তুমি পারো না আমাদের প্রত্যেককে চন্দন দিয়ে সাজিয়ে দিতে? বলছেন এটা তো আমার ভাগ্য যে আমি আপনাদেরকে এই চন্দন সেবা করতে পারব। প্রত্যেককে চন্দন দিয়ে সেবা করলেন, সকলে খুশি হলেন। সমস্ত সখারা তারা তো খুব রসিক, তারা বলছে হে কৃষ্ণ কানাই তুই যেমন তিন জায়গা থেকে বেঁকা, এই কুবজাও তিন জায়গা থেকে বেঁকা। আচ্ছা এখন তো চন্দন দিয়েছে, তাহলে দক্ষিণা কি দেবে? তোমার কাছে তো কিছু নেই, কানাইকে বলছে। কানাই বলছে একে আমি এমন দক্ষিণা দেব যে বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই দক্ষিণা একে কেউ দিতেই পারবে। সঙ্গে সঙ্গে প্রভু কি করলেন, পদভ্যাম অক্রমণ্য প্রপদে দঙ্গুলত্বান পানিনা প্রগৃহ্য চিবুকে অধাত্ম মুনিনিম নাম দচ্ছুত। ভগবান নিজের চরণ দিয়ে কুবজার একটি পাকে চেপে ধরলেন, আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে তার চিবুক স্পর্শ করলেন। বলাই দাদা বলছেন কানাই এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু ব্রজ নয়। বলছেন আরে সব ঠিক আছে। অনন্ত ভক্তেরা মথুরা নগরের প্রত্যেকে দেখছেন, সেই আজন্ম থেকে জন্ম থেকে নিয়ে যে কুবজা কুৎসিত দেখতে বিশ্রী, ভগবান তাকে কি করলেন নিজের চরণ দিয়ে তার একটি পা চেপে ধরে তার তার চিবুকে স্পর্শ করে তাকে সোজা করে দিলেন, সোজা হয়ে গেল। আর ভগবানের স্পর্শ পেয়ে সে দেবী লক্ষ্মীর মতো দেখতে দেখতে সুন্দরী হয়ে উঠল। বল ভক্ত বৎসল ভগবান কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। সমস্ত সকলে দেখল এ কি আশ্চর্য, আমরা তো জানতাম শ্রীকৃষ্ণ মহাবলশালী পরম বীর, কিন্তু না না এই শ্রীকৃষ্ণ জাদুগর বটে, দেখতে দেখতে এই কুবজাকে এত সুন্দর করে ফেলল। সমস্ত মথুরা নগরে কৃষ্ণ বলরামের জয়ধ্বনি চতুর্দিকে উঠেছিল। এবারে যে ধনুষ যজ্ঞ হচ্ছিল সেখানে উপস্থিত হলেন কৃষ্ণ বলরাম সহ সখারা, সেখানেও অনেক ভিড়, লোকে লোকারণ্য। ধনুষ যজ্ঞ মথুরার শ্রেষ্ঠ উৎসব ছিল সেই সময়। ভগবান বলাই দাদাকে বলছেন যে বলাই দাদা এই ধনুষটাকে আমি একটু স্পর্শ করে দেখি। বলাই দাদা বলছে আরে মামার ধনুষ তুমি স্পর্শ করে দেখবে, তার বলার কি আছে? সমস্ত প্রহরীরা বেষ্টিত, সেখানে পুরোহিতরাও রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বিশাল ধনুষ যেটাকে কংস ছাড়া দ্বিতীয় কেউ ওটাকে তুলতেই পারত না, সেটা স্পর্শ করে বলছে দাদা আমি এটাকে একটু তুলে দেখব। তখন সকলে অট্টহাসি আসলো, বলছে এখনো দুধের দাঁত পড়েনি আর তুমি এসেছো কিনা মহারাজের ধনুষ উঠাবে। বলাই দাদা ইঙ্গিত করলেন তুলিয়ে দাও, তুলিয়ে দেখিয়ে দাও। দেখতে দেখতে সেই বিশাল ভগবান শিবের ধনুষ সেটাকে অনায়াসে তুলে ভগবান ইচ্ছা করে মাঝখান থেকে দুটুকরো করে ভেঙে দিলেন। এমন শব্দ হল যে শিবলোক ব্রহ্মলোক পর্যন্ত কেঁপে উঠল, আর দুরাত্মা কংস সে সিংহাসনে বসেছিল সে পড়ে গেল, তার মুকুটটাও ছিটকিয়ে পড়ে গেল। এবারে মার মার ধর ধর কাট কাট সৈনিকেরা বলছে যাতে পালাতে না পারে এই দুই বালক। ধনুষের দুই টুকরো দুই ভাই নিয়ে যত সেনা ছিল কংসের সেগুলোকে সেখানেই বধ করল, প্রত্যেককে সেখানে বধ করে দিল। বাকি যারা ছিল তারা প্রাণ বাঁচিয়ে কংসের কাছে গিয়ে বলল, মহারাজ সর্বনাশ, যে কৃষ্ণ বলরামকে আপনি মারার জন্য নিয়ে এসেছেন সে তো সেই ধনুষকে পাটকাঠির মতো ভেঙে দিল, তার কাছে কোনো শক্তি বলে মনে হলো না, কি বলছো? ভগবান পরশুরাম কংসকে বলেছিল, তোমার এই ধনুষ যে ভেঙে দেবে সেই তোমার মৃত্যুদাতা, এবং তুমি জানবে তোমার মৃত্যুকাল এসে গেছে, আর বিলম্ব নেই। কংস তো সেই কথা চিন্তা করে সেও পাগল হয়ে গেল, ওই কৃষ্ণ বলরাম যাতে মথুরার থেকে পালিয়ে যেতে না পারে সেই ব্যবস্থা করো, ওদের দুই ভাইকে হত্যা করো। এত কিছু হয়ে গেল, এই রকম সন্ধ্যা হলো, নন্দ বাবা যেখানে ডেরা দিয়েছিলেন সেখানে গিয়ে কৃষ্ণ বলরাম সকারা উপস্থিত হয়েছে। এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও নন্দ বাবা জিজ্ঞাসা করছে, আরে কানাই, কোনো অঘটন ঘটাসনি তো? না বাবা, আমরা ভালোভাবে দেখে এসছি, এত লীলা করে এসছে। বলছে, না বাবা, আমরা ঠিকঠাক ঘুরে টুরে দেখে এসছি। রাত্রে প্রসাদ টসাদ খাওয়া দাওয়া করে বিশ্রাম করলেন, সকাল হয়েছে, এই রঙ্গমঞ্চে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে। নন্দ বাবা গোপেদের নিয়ে বেরোচ্ছেন, কৃষ্ণ বলরামকে বলছেন, তোরাও চল আমাদের সঙ্গে। বাবা তুমি যাও, আমরা আসছি একটু পরে আসছি, যাও তোমরা। কৃষ্ণ বলরাম যখন রঙ্গমঞ্চের মুখ্য দ্বার দিয়ে প্রবেশ করতে যাবে, সেখানে কুবলয়াপীড নামক যে হাতি ছিল, 1000 হাতির শক্তি বিশিষ্ট হাতি, এই হাতিকে মাহুত তাকে তাড়িত করে মুখ্য দ্বারটা বন্ধ করে দিল, যাতে কৃষ্ণ বলরাম ভেতরে প্রবেশ না করতে পারে, কৃষ্ণ বলরামকে হাতির দ্বারা সেখানে হত্যা করবে কংসের আদেশ। শ্রীকৃষ্ণ বলছেন, হে মাহুত, তোর সাহস কম না, তুই আমাদের যাওয়ার পথকে রুদ্ধ করছিস, এত বড় হিম্মত, এত বড় সাহস কোথার থেকে এলো তোর? বলছেন, দেখাচ্ছি মজা। হাতিটাকে লেলিয়ে দিল, হাতি এমনি 1000 হাতির বল বিশিষ্ট হাতি, তার মধ্যে আবার তাকে মদিরা পান করিয়ে রেখেছে, মদ খাইয়ে রেখেছে, তাহলে কিরকম অবস্থা? সেই হাতির শক্তি আরো বিশাল হয়েছে। হাতিকে অঙ্কুশ দিয়ে মস্তকে আঘাত করে ইঙ্গিত করলো, এই দুই বালককে শেষ করে ফেল। ভগবান শ্রীকৃষ্ণ হাতিকে স্পর্শ করে একটু ধাক্কা দিলেন, হাতি তাতে ক্রোধিত হয়ে তাকে বারবার আক্রমণ করতে যাচ্ছে। কৃষ্ণ ভাবছে একটু খেলা খেলেন। কৃষ্ণ যখন সে সুর দিয়ে ধরতে যায়, হাতির পেছন দিকে যায়, আবার ঘুরে হাতির সামনে আসে, আবার বিভিন্ন প্রকার ভাবে ভ্রমণ করতে থাকে। বিশাল হাতি তো, আর কানাই তো ছোট, কখনো গিয়ে করে কি তার চার পায়ের মাঝে অর্থাৎ পেটের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে। হাতি রাগের ঠেলায় ফোঁস ফোঁস করে সমানে সুরটা দোলাতে থাকে, খুঁজে আর পায় না। এবারে ভগবান সম্মুখে গিয়েছেন, হাতি তাকে জড়িয়ে ধরে মেরে ফেলার উপক্রম করছে। ভগবান কি করলেন, তাকে এমন ভাবে ছুঁড়ে ঘুরিয়ে ফেলে দিলেন যে অনেক দূর গিয়ে পড়ল। তারপরে এই হাতির দাঁত ছিল এক একটা কলা গাছের মতন বিশাল, হাতির দাঁত দুটোকে উপড়ে হাতির পেটের মধ্যে ঢুকিয়ে হাতির সঙ্গে হাতির মাহুতকেও শেষ করলেন। বল ভক্ত বৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাধে। যখন ভগবানের জয় দেওয়া হয় তখন প্রত্যেকেই হাত তুলবেন। এবারে দুই ভাই কৃষ্ণ বলরাম হাতির বিশাল দুটি দাঁত নিজ নিজ স্কন্ধে নিয়ে চলেছেন। কংসের নিকটে খবর পৌঁছে গেছে যে সেই বিশাল শক্তি বিশিষ্ট কুবলয়াপীড হস্তিকে শ্রীকৃষ্ণ বধ করেছে। তার তো মাথা আর কাজ করছে না, কি হবে এখন, কি করা যাবে, সে তখন ভুল বকতে লেগে গেছে। ভগবান তিনি যখন অল্প অল্প হাতির রক্ত লেগে আছে, আবার দাঁত দুটোর গোড়া থেকে তো রক্ত বেরোচ্ছিল, সেগুলো দুই প্রভু শরীরে লেগে, আর কলা গাছের মতন সেই হাতির দাঁত এইরকম বেঁকানো, সেটাকে স্কন্ধে রেখেছেন, তো অদ্ভুত দর্শন, শরীরে রক্ত লেগে আছে, হাতির দাঁত অতি অদ্ভুত লাগছিল দেখে। তা সেখানে তো সমস্ত সকলেই ছিলেন, ব্রজবাসীরা ছিলেন, যাদবেরা ছিলেন, মায়েরা ছিলেন, কুমারীরা ছিলেন, যোদ্ধারা ছিলেন, মুনি ঋষিগণ তারা তো ছিলেন, বড় বড় বীররা ছিলেন। তা দেখুন একই প্রভু হেঁটে যাচ্ছেন, প্রত্যেকের চিন্তা ভাবনা অনুযায়ী প্রত্যেককে পৃথক পৃথক রূপে শ্রীকৃষ্ণকে দর্শন করছে। মল্লানাম অশনির নৃণাম নরবর স্ত্রীণাম স্মর মূর্তিমান গোপনাং স্বজন শতাং খিতিং ভুজাং শাস্তা সপিত্র শিশু মৃত্যুর ভোজপতির বিরাট বিদুষাম তত্ত্বং পরং যোগিনাম বৃষ্ণিনাং পরদেবতিতি বিদিত রঙ্গমগত সাগ্রজঃ। ভগবান যখন সেই রঙ্গমঞ্চের ভেতরে প্রবেশ করেছেন, প্রত্যেকে দেখছেন, মল্লানাম অশনির নৃণাম, যারা মল্লবীর যোদ্ধা তারা দেখছেন এত সাংঘাতিক এক বীর আসছে, স্ত্রীণাং স্মর মূর্তিমান সমস্ত নারীরা তারা দেখছেন সাক্ষাৎ কামদেব মূর্তিমন্ত হয়ে তিনি আসছেন, গোপানাং স্বজন শতাম গোপগণ কি দেখছেন, না না এ তো আমাদের কানাই আসছে, আমাদের কৃষ্ণ আসছে, ক্ষিতিভুজাং শাস্তা সপিত্র শিশু, আর যে সমস্ত মায়েরা ভগবানকে পুত্র রূপে দেখেন তারা দেখছেন এ তো আমাদের শিশু আসছে, আমাদের সন্তান আসছে, মৃত্যুর ভোজপতের বিরাট বিদুষাম, আর কংস কি দেখছে, সাক্ষাৎ মৃত্যু দেবতা তিনি হেঁটে হেঁটে আসছেন, তত্ত্বং পরং যোগিনাম মুনিগণ কি দেখছেন, আমাদের সেই পরম তত্ত্ব পরম ব্রহ্ম তিনি সাকার হয়ে কৃষ্ণ রূপে আসছেন, বৃষ্ণিনাং পরদেবতিতি, আর বৃষ্ণি মানে যাদবগণ তারা কি দেখছেন, না আমাদের কুলের দেবতা তিনি আসছেন। এই যে দৃশ্যটা এটা অন্য কোথাও দেখা যায়, কেবল এ স্থানে যে যেমন ভক্ত প্রভুকে সেই রূপে একই সঙ্গে পৃথক পৃথক রূপে দেখছেন। প্রথমে গিয়ে হাতির বিশাল দাঁত দুটি কংসের, কংস তো অনেক উপরে সিংহাসনে আছেন, তার সামনে দুই পাশে দুই দ্বারে হাতির দাঁত দুটো রেখে দিলেন, কংস তো কাঁপা আরম্ভ করলো, এবারে বলছেন তাড়াতাড়ি যুদ্ধ আরম্ভ করো, হে চানুর, হে মুষ্টিক, হে সল, হে তোষল, যুদ্ধ আরম্ভ করো। তখন ভগবান এখান থেকে রাজনীতি প্রারম্ভ করছে, কি রাজনীতি, ভগবান তিনি বলছেন হে চানুর, হে মুষ্টিক, আমরা দুধের শিশু আর তোমাদের শরীর বজ্রের থেকেও কঠিন, আমরা তোমাদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব, যুদ্ধ করতে গেলে একে অপরের মধ্যে সামঞ্জস্য থাকা উচিত, তোমরা বজ্রের মতন আর আমাদের শরীর মাখনের মতন, কি করে হয়। ভগবান দেখছেন, দেখি যত অডিয়েন্স আছে তাদের মধ্যে কি প্রকার ভাবনা উৎপন্ন হয়, যাদবগণ যারা শ্রীকৃষ্ণের পক্ষে তারা তরবারি বের করে বলছেন এই অন্যায় হতে দেব না, তাতে আমরা যুদ্ধ করতে হয় যুদ্ধ করব, যে সমস্ত মায়েরা ছিলেন তারা বলছেন এই দুরাত্মা কংস এর কোনো নীতিবোধ নেই, কোনো ধর্ম নেই, কোথায় এই দুধের শিশুদ্বয় আর কোথায় এই সমস্ত পাহাড়ের মতন যোদ্ধা, এদের সঙ্গে কি করে যুদ্ধ হয়, তারা উঠেই চলে গেল। চানুর মুষ্টিকাদি বলছেন হে কৃষ্ণ, হে বলরাম, যারা বীর হয় বীরদের কোনো সংজ্ঞা হয় না, কোনো জাতি হয় না, তোমরা তো ব্রজে কত বড় বড় অসুরদের হত্যা করেছ, এখনই এখনই কুবলয়াপীঠ নামক 1000 হাতির শক্তি বিশিষ্ট হস্তিকে বধ করেছ, তোমরা তো মহাবীর। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন, ঠিক আছে তোমাদের যখন ইচ্ছা হচ্ছে এসো আমরা দুদু হাত করি। কৃষ্ণ চানুরকে মুষ্টিককে বলদেব তারা মল্লযুদ্ধ আরম্ভ করলেন। কৃষ্ণ সকলকে শান্ত করলেন হাত দেখিয়ে যে ঠিক আছে মামাজির যখন ইচ্ছা হচ্ছে ইচ্ছা পূর্ণ করি, তিনি আমাদের রাজা, রাজার ইচ্ছা পূর্ণ করা প্রজার কাজ। ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণ চানুরকে নিচে ফেলে অনেকক্ষণ কুস্তাকুস্তি হলো, একটু সংক্ষেপে বলতে হচ্ছে আমাকে, আমাদের অন্য লীলাতেও প্রবেশ করব। অন্তিমে মুষ্টিককে চানুরকে ভগবান মাটিতে ফেলে রঙ্গমঞ্চে তার বক্ষদেশে এমন ভাবে আঘাত করলেন চানুরের মুখ থেকে রক্ত বমন করতে করতে তার মৃত্যু হল। বলদেব সেই প্রকার মুষ্টিককে মুষ্টাঘাত করে বধ করলেন, সল তোষলের সঙ্গে সেই প্রকার যুদ্ধ হলো। আরো আরো যারা যোদ্ধা ছিল তাদের সঙ্গে যুদ্ধ করে সকলকেই সেখানে নিহত করলেন। কংসের আরো 8 ভাই ছিল, নগ্র দাদি বলরাম ইশারা করলেন কানাইকে, আরে কানাই মামা কংসকে আগে ঠিক করো, আমি কংসের ভাইদের শেষ করে দেব। বলরাম কি করলেন, বিশাল সেই হাতির দাঁত দিয়ে কি করছে, যত তার কংসের 8 ভাই ছিল কঙ্ক নগ্র দাদি তাদেরকে এই হাতির দাঁত দিয়েই তাদের পেটে ঢুকিয়ে তাদেরকে বধ করতে লাগল। ভগবান শ্রীকৃষ্ণ রঙ্গমঞ্চটা অনেক নিচে, সেখান থেকে অত উপরে লাফ দিয়ে উঠে কংসের সামনে গেল। কংস তখন ভুল বকছে, মার মার ধর ধর কাট কাট, বসুদেব দেবকীকে হত্যা কর, আর এই কৃষ্ণ বলরাম যত পালিয়ে না যেতে পারে। এবারে মায়া একে অপরের মধ্যে দর্শালো, দেখালো। অন্তিমে ভগবান তাকে অনেকবার সুযোগ দিলেন প্রহার করার জন্য, কিন্তু ভগবানকে কি করে প্রহার করবেন। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, অন্তিমে তারও বড় বড় কেশ রাজা তার চুলের মুঠি ধরে সেখানেই খানিকক্ষণ পাক দিলেন, ঘোরালেন, আর বলছে আমার মায়ের চুল তুই এমন ভাবে আকর্ষণ করেছিলি দুষ্ট, মা দেখ চুল ধরে টানলে কেমন বেদনা হয় তুই সেটা নিজে বোঝ। কংসের কেশরাশি ধারণ করে সেখানে অনেকক্ষণ ঘুরিয়ে পাকিয়ে সেখান থেকে ছুঁড়ে ফেলে দিলেন রঙ্গমঞ্চে। রঙ্গমঞ্চে যখন ফেলে দিলেন, ভগবান সেখান থেকে লাফ দিয়ে কংসের বুকের উপরে এসে পড়ে ক্রোধে তার মাকে অপমান করেছে, এতগুলো ভাইদের হত্যা করেছে, তাই ক্রোধে তিনি এমন ভাবে মুষ্টাঘাত করলেন যে তাতে কংসের মৃত্যু হল। বল কংসমর্দন ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধে শ্যাম। এবারে কৃষ্ণ বলরাম সর্বপ্রথম কারাগারের দিকে গেলেন। কারাগারের দিকে গিয়ে প্রথমে তার দাদু মহারাজ উগ্রসেনকে মুক্ত করলেন, তারপরে পিতামাতা বসুদেব দেবকী মাকে মুক্ত করলেন। কারাগারে যে সমস্ত বন্দীরা ছিল সবই তো নির্দোষী ছিল, তাদেরকে প্রত্যেককে ভগবান মুক্ত করে দিলেন, জেল থেকে তাদেরকে ছুটি দিয়ে দিলেন, মুক্ত করে দিলেন। মহারাজ উগ্রসেনকে পুনরায় রাজ মুকুট প্রদান করলেন কৃষ্ণ বলরাম। মহারাজ উগ্রসেন বললেন, হে কৃষ্ণ এই রাজ্য নিষ্কণ্টক করেছ তুমি, সুতরাং এই রাজ্য তো তোমার, তুমি রাজা হও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মাতামহ অর্থাৎ দাদু, আপনি রাজা হন আমরা আপনাকে সাহায্য করব, আমাদের বংশে অভিশাপ আছে, আমাদের বংশে আমরা কেউ রাজা হতে পারবো না, তুমি রাজা হলে আমরা সব সহযোগ করব। আচ্ছা যেমন তোমার ইচ্ছা। মাতা দেবকী পিতা বসুদেব ঋষি গর্গাচার্যকে ডেকে উপনয়ন সংস্কার করালেন। যে এতদিন তো বনে বনে ছিল, তাদের উপনয়ন সংস্কার হয়নি, উপনয়ন সংস্কার করালেন। এবারে নন্দ বাবাকে যোগ মায়ার কবলে কবলিত করে, মায়াকে কিছু নষ্ট করে ভগবান শ্রীকৃষ্ণ অনেক বুঝিয়ে সুঝিয়ে অতি কষ্টে সমস্ত ব্রজবাসীদের নন্দ বাবার সাথে ব্রজের দিকে পাঠিয়ে দিলেন, অনেক স্বর্ণ অলংকার আদি দিয়ে। কিন্তু নন্দ বাবা যদিও যোগ মায়া তার উপরে মায়া সরিয়ে নিয়েছিল, কিন্তু তথাপি মায়া সরেনি। অতি কষ্টে রোদন করতে করতে বিলাপ করতে করতে তারা ব্রজে গিয়েছে। সেই ব্রজের দশা তো অবর্ণনীয়। বসুদেব বাবা ঋষি গর্গাচার্যকে বললেন, হে মহাত্মন, হে কুল পুরোহিত, আমাদের বালকোদ্বয় কৃষ্ণ বলরাম তারা ব্রজে ছিল, মাঠে ঘাটে বনে গাভি চড়িয়ে বেড়াতো, তারা শিক্ষা দীক্ষা কিছুই গ্রহণ করতে পারেনি। এখন তাদের দুই ভাইকে উপযুক্ত শিক্ষার স্থান কোথায়? বলছেন যে কাশী শ্রেষ্ঠ ছিল, কিন্তু কাশীতে এখন এত ভালো গুরুকুল নেই। উজ্জয়িনীতে ঋষি সান্দীপনি, তার গুরুকুল এখন সর্বশ্রেষ্ঠ। সুতরাং বসুদেব, তুমি তোমার পুত্রদ্বয়কে সান্দীপনি মুনির গুরুকুলে প্রেরণ করো। সেখানে গেলেন। সেখানে গিয়ে তিনি 64 দিনে 64টি বিদ্যা শিক্ষা করলেন। ভগবানের তো কিছু শিক্ষার দরকার নেই, কিন্তু কেন, তিনি মানব রূপে রয়েছেন কিনা, তাই মানব শিক্ষার জন্য বিদ্যা অভ্যাস করলেন। 64 দিনে 64 প্রকার বিদ্যা, তার মধ্যে অনেক রকম কলা বিদ্যা অনন্ত, যেমন জাদু, কাউকে কথা বলে পটানো, তারপরে কিছু শয্যা তৈরি করা, রন্ধন করা, তীর নিক্ষেপ করা, মায়া দ্বারা বিভিন্ন প্রকার ভান করা, ইত্যাদি ইত্যাদি সর্ববিদ্যা 64 দিনে শিক্ষা করলেন। যখন তিনি সেখান থেকে বিদায় নিয়ে মথুরায় আসবেন, তখন গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবকে বলছেন, হে গুরুদেব, আপনার কৃপায় আমরা বিদ্যা অধ্যয়ন করতে পেরেছি, সুতরাং আপনি কিছু আমাদের থেকে আপনার ইচ্ছা অনুসারে কিছু দক্ষিণা আপনি যদি কৃপা করে চেয়ে নেন, তাহলে আমরা বেশি খুশি হই। ঋষি সান্দীপনি তিনি জানতেন, তিনি বলছেন, হে কেশব, হে বলদেব, তোমরা আমায় যে দক্ষিণা দিয়েছ, যুগ যুগ ধরে এই বিশ্ব যতদিন থাকবে প্রত্যেকেই আমার গুণগ্রাম কীর্তন করবে। কেন না, তোমরা পরব্রহ্ম স্বরূপ কৃষ্ণ বলরাম, আমার গুরুগৃহে তোমরা, আমার গুরুকুলে তোমরা বিদ্যা অভ্যাস করেছিলে, সুতরাং এর থেকে বড় দক্ষিণা আর কি দিতে চাও তুমি? সমস্ত জায়গাতে যেখানে হরি কথা হবে, তোমার কথা কীর্তন হবে, সেখানে আমার নাম উচ্চারণ করে বলবে, সান্দীপনি মুনির গৃহে কৃষ্ণ বলরাম বিদ্যা অভ্যাস করেছিল, এর থেকে বড় কিছু আর তুমি আমায় কি দেবে? আমি কিছুই চাই না। তোমরা দুই ভাই কৃপা করে আমার গুরুকুলে এসে বিদ্যা অভ্যাস করেছো, এর থেকে আর বড় চাওয়ার পাওয়ার কি থাকতে পারে? সুতরাং আমি কিছু চাই না। দেখো, তোমাদের গুরুমাতা, তিনি যদি কিছু তার অভিলষিত কিছু থাকে, তাহলে তাকে গিয়ে জিজ্ঞাসা কর। শ্রীকৃষ্ণ গুরুমাতাকে প্রণাম করে বলছেন, হে মাতো, আপনি তুমি আমাদের জন্য যা করেছো, নিজের মায়ের থেকেও আরো অনেক বেশি করেছো, সুতরাং আমরা তো এখন মথুরায় ফিরে যেতে চাই, অনেক কর্ম আমাদের আছে, সুতরাং তুমি যদি তোমার মনের মতো কিছু দক্ষিণা চাও, তাহলে আমরা তা দেব। গুরুমাতা কান্নায় ভেঙে পড়লেন। এই গুরুমাতার একটি পুত্র ছিল যে প্রভাস তীর্থে গিয়ে মারা যায়, কিন্তু সে যে মারা যায় এটা তারা তার শরীরটাকে পায়নি, ভাব তো বোধহয় হারিয়ে গেছে, কিন্তু সে সত্য সত্যই গুরুপুত্র মারা যায়। বহু কাল হয়ে গেছে, সর্বদা রোদন করত কৃষ্ণের জন্য, তারা সরি তার পুত্রের জন্য বিলাপ করত, কিন্তু যখন থেকে কৃষ্ণ বলরাম গুরুকুলে এলো তখন গুরুমাতা কানাইকে পেয়ে তার পুত্র মারা যাওয়ার শোক সে ভুলে গিয়েছিল। কৃষ্ণকে পেয়ে, কৃষ্ণকে নিজের হাতে খাওয়ানো, কৃষ্ণের জন্য খাবার তৈরি করে যেখানে বনে সমিত আনতে যেত সঙ্গে করে পাঠানো, কৃষ্ণকে পেয়ে তার মৃত পুত্রের কথাই সে ভুলে গিয়েছিল। তার সেই পুত্রহারা যে শোক, যে দুঃখ, যে জ্বালা, তা ভুলে গিয়েছে। তখন কান্নায় ভেঙে পড়লেন যখন বললেন তিনি মথুরায় চলে যাবে। কৃষ্ণ বলছেন, মা তুমি আমার থেকে একটা দক্ষিণা দাও, তুমি যে দক্ষিণায় চাবে আমি দেব। মা বলছেন, ঠিক তো, আমি যে দক্ষিণা চাইব তুমি দেবে তো? হ্যাঁ আমি কথা দিলাম, তুমি যে দক্ষিণা চাবে আমি তা দেব। বলছেন, দেখো আমি তোমার কাছে দুটো দক্ষিণা চাই, দুটি দক্ষিণার মধ্যে তুমি যে কোনো একটা দক্ষিণা আমায় দিলেই আমি সন্তুষ্ট হব। দেখুন দুটি দক্ষিণায় কেমন কঠিন যে সাধারণ মানবের দ্বারা এটা সম্ভব হতো না, সাধারণ মানবের দ্বারা এটা সম্ভব হতো না। গুরুমাতা বলছেন, দেখো আমার পুত্র শোক আমি ভুলে গিয়েছিলাম তোমাকে কাছে পেয়ে, তুমি যদি আমার থেকে চলে যাও তাহলে সেই পুত্র রূপ দুঃখ আমাকে বারবার দংশন করবে আর আমি দুঃখ পাব। সুতরাং হে কানাই, প্রথম দক্ষিণা তুমি আমার পুত্র রূপে চিরকাল আমার কাছেই থেকে যাও, নচেত তা না হলে আমার হারিয়ে যাওয়া পুত্রকে তুমি যেখানেই পারো তাকে খুঁজে এনে আমাকে দাও। সুতরাং হয় তুমি থেকে যাও আমার কাছে, আর তা না হয় আমার সেই পুত্রকে এনে দাও। ভগবান চিন্তাযুক্ত হয়ে বলছেন, হে মাতো, হে গুরুমা, আমি তো থাকতে পারবো না, আমার বহু কাজ, তবে তোমার পুত্র মানে আমাদের গুরু ভাই সে যে কোনো প্রান্তে যে লোকে যেখানেই থাকুক না কেন আমি তোমাকে দক্ষিণা স্বরূপে তোমায় দান করব। ভগবান কৃষ্ণ বলরাম প্রথমে প্রভাস তীর্থে গেল, সমুদ্র ভগবান তিনি সঙ্গে সঙ্গে প্রকট হয়ে কৃষ্ণের পূজা করলেন। ভাবছেন ত্রেতা যুগে তীর ধনুষ নিয়ে উদ্যত হয়েছিলেন, আবার যদি সেই রকম কিছু করে আগে আগেই পূজন সামগ্রী এনে পূজন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে সমুদ্র দেবতা, আমার গুরুপুত্রকে কি তুমি অপহরণ করেছ? বলছেন, না আমি তো কাউকে অপহরণ করি না, তবে হ্যাঁ আমার মধ্যে পঞ্চজন নামক এক দস্যু থাকে, সে কখনো কখনো স্নানার্থীদের অপহরণ করে নিয়ে যায়, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন। ভগবান তৎক্ষণাৎ সমুদ্র মধ্যে প্রবিষ্ট হলেন, হয়ে সেখানে পঞ্চজন নামক অসুরকে বধ করলেন। এই পঞ্চজন অসুর থাকত বিশাল এক শঙ্খ, পাঞ্চজন নামক শঙ্খ তার ভেতরে সে ঢুকে পড়ত, সেটাই তার স্থান ছিল। ভগবান পাঞ্চজন নামক অসুরকে বধ করে এই পাঞ্চজন্য শঙ্খটি তিনি নিয়ে এলেন, তা ভগবানের হাতে যে পাঞ্চজন্য শঙ্খ সেটা এই সমুদ্র থেকেই তিনি উদ্ধার করে নিয়ে এলেন। সেখান থেকে কৃষ্ণ বলরাম তারা চলে গেলেন যম সদনে, যমপুরীতে। যমপুরীতে গিয়ে সেই দিব্য শঙ্খ বাজালেন, সমস্ত যমপুরী কাঁপতে লাগল। যমের যে সমস্ত দূত যারা বাইরে থাকে তারা বলছে, এই দুই জীবিত বালক এখানে এলো কি করে, এখানে তো সব মৃত ব্যক্তিদের আত্মা আসে, অথচ এই দুই বালক তারা দেখতে বড় অদ্ভুত, তারা জীবন্ত অবস্থায় এখানে কি করে এলো? তারা বলছে যমদূতেরা যে কে ভাই, তোমরা এত সুদর্শন, তোমরা এখানে জ্যান্ত কি করে এলে? বলছেন আমরা সব জায়গায় জ্যান্তই যাই। বলছেন তোমরা এই শঙ্খ বাজিয়েছ, আমাদের জমপুরি কম্পমানা হচ্ছে, কাঁপছে, কি চাও তোমরা? বলছেন দেখো, তোমাদের মহারাজকে গিয়ে বলো মর্ত হতে কৃষ্ণ বলরাম এসেছে, আমরা কিন্তু ভেতরে ঢুকলে অনেক অসুবিধা হবে। ধর্মরাজ, তিনি বোধহয় কোন ফাইল পত্র কিছু দেখছিলেন, তার এই কাজ। ধর্মরাজকে গিয়ে বলছেন দূতগণ, মহারাজ মহারাজ, এখানে সব মৃত ব্যক্তিরা আসে, দুই বালক এসেছে দেখতে অতি অদ্ভুত, তারা সশরীরে এসে শঙ্খ বাজিয়েছে আপনার জমপুরি, তো মনে হয় ভূমিকম্প হবে এই রকম অবস্থা। বলছেন আমাদের জমপুরির সদনে মুখ্য দ্বারে দুই বালক কি করে এলো, কি নাম বলেছে? বলছেন না, কৃষ্ণ আর বলরাম। ফাইল পত্র ছেড়ে সেখান থেকে ছুটতে ছুটতে বলছেন তাড়াতাড়ি পূজন সামগ্রী একত্রিত করো আর চলো বাইরে। সঙ্গে সঙ্গে পূজন সামগ্রী নিয়ে বাইরে বেরিয়ে এলেন। ভগবান এলে পূজন সামগ্রী তৈরি করে গৃহের মধ্যে ডাকেন, ধর্মরাজ উল্টো করলেন, বলছেন প্রভুকে ভেতরে আনার দরকার নেই, বাইরের থেকেই বিদায় দিই, তা না হলে আমাদের কারোবার চপচপাট হয়ে যাবে। বাইরে গিয়ে দণ্ডবাদ প্রণাম করে প্রভুদ্বয়ের চরণ বিধৌত করে আরতি টারতি করে বলছেন প্রভু আপনার আগমনের কারণ, আপনার দর্শন তো অতি দুর্লভ, আর আমি এই ঘৃণিত কাজ করি, লোকেদের শাস্তি বিধান করি, আমার মতো দেবতার তো আপনার দর্শন বড় সুদুর্লভ, বলুন আপনার কি কাজ? সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন যে আমার গুরুপুত্রকে তুমি ফিরিয়ে দাও। বলছেন প্রভু সে তো কর্ম অনুসারে বিভিন্ন জায়গাতে অন্য জনিতে ভ্রমণ করছে, আমি যদি তাকে এনে দিই তাহলে তো এটা শাস্ত্র বিরুদ্ধ আচরণ হবে। বলছেন না, গুরুপুত্র মিহানিতম নিজকর্ম নিবন্ধনম আনয়স্য মহারাজ মত শাসন পুরস্কৃত। বলছেন না, আমি যখন তোমার বিধিকে ভঙ্গ করতে বলছি এতে তোমার কোনো পাপ হবে না, আনয়স্য মহারাজ মত শাসন পুরস্কৃত, আমার আদেশটাই তুমি পালন করো, এনে দাও। ধর্মরাজ ভেতরে জমপুরিতে প্রবিষ্ট হয়ে ধ্যানযোগ অবলম্বন করে তার আত্মাকে অনুসন্ধান করে প্রভুকে আত্মাটি সমর্পণ করলেন। ধর্মরাজ এই কথা বললেন না যে প্রভু আসুন আসুন চলুন ভেতরে গিয়ে সিংহাসনে বসুন, কারণ ধর্মরাজ জানে প্রভু যেদিকে দেখবেন সব পাপি তাপি উদ্ধার হয়ে পুরো জমপুরি সব উদ্ধার হয়ে যাবে, তাই তিনি ভেতরে নিয়ে গেলেন না, আত্মাকে দিলেন। ভগবান তিনি গুরুপুত্রের রূপ প্রদান করলেন, করে গুরুমাতা পিতা সম্মুখে গিয়ে তার পুত্রকে প্রদান করলেন। গুরুদেব এবং গুরুমাতা আনন্দের পারাবার নেই, নিজের পুত্রকে বারংবার আলিঙ্গন দান করে বলছে বেটা তুই এতদিন কোথায় গিয়েছিলি, কোথায় তুই ছিলি, তোকে তো আমরা বহু খুঁজেছি। সে তো কিছুই জানে না, তার এক প্রকার নূতন জন্ম দিয়েছেন প্রভু, স্বভাব চরিত্র দেখতে প্রভু যদ্বৎ করেছেন, যেমন ছিল তেমন। গুরুমাতা জিজ্ঞাসা করছে কৃষ্ণের পিঠে হাত বুলিয়ে, আরে কানাই তুমি একে কোথায় পেলে? ভগবানের ভগবতত্বকে গোপন করছেন, সবগুলোই শুনতে মিথ্যা কিন্তু সবগুলোই সত্য বলছেন টিকার আধারে। ভগবান বলছেন যে আমরা দুই ভাই প্রথমে অনেক খুঁজে খুঁজে দেখলাম এক মহিষওয়ালার কাছে বসে আছে, ধর্মরাজের বাহন কে? মহিষ। আমরা গিয়ে বললাম কি হে মহাশয়, আমাদের গুরুপুত্রকে এখানে কেন বসিয়ে রেখেছ? বলছেন তা তো আমি বলতে পারবো না, এ তো এই সমুদ্রের জলে ঢেউ খেতে খেতে ঢেউ খেতে খেতে সে বিস্মরণ হয়ে গেছে, তার তার কোনো পূর্বে কি ছিল সে বলতে পারে না। ভগবান দেখুন কেমন বলছেন, এই যে সমুদ্রের ঢেউ, এটা কি এক একটা ঢেউ এক একটা জন্ম। তা আমরা যেমন পূর্বজন্মে পূর্বজন্মে কি ছিলাম আমরা বলতে পারি না, যারা বড় বড় মুনিরজন সাধুজন অনেক উর্ধ্বনেতা তারা বলতে পারে, কিন্তু সাধারণত আমরা বলতে পারি না। তাই বলছেন সমুদ্রের জলে ঢেউ খেতে খেতে সে তার স্মরণ শক্তিকে ভুলে গেছে, অর্থাৎ পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। সুতরাং এই সমুদ্রের ঢেউটা পুনরপি জননম আর মরণমে নিয়েছেন। আমরা বললাম ঠিক আছে, এ তো আমাদের গুরুপুত্র, আপনি আমাদের দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা নিয়ে যাও। তারপরে আমরা তাকে নিয়ে এক বৈদ্যের কাছে নিয়ে গেলাম। তা বৈদ্যটাকে না ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি তাকে ক্ষিতি অপ তেজ মরুত বোম দিয়ে পাঞ্চভৌতিক শরীর প্রদান করেছে। তা বৈদ্য নিজে সেটা বললেন না, যে এক বৈদ্যের কাছে নিয়ে গিয়ে তার পূর্ব স্মৃতিকে আমরা ফিরিয়ে দিয়েছে তাকে, এই তো সেখান থেকে নিয়ে এলাম। দেখুন যমরাজের বর্ণনটাই কত সুন্দরভাবে বলল, দিয়ে কৃষ্ণ বলরাম সেখান থেকে মথুরার দিকে প্রস্থান করলেন বিদায় নিয়ে। বলভক্ত বৎসল ভগবান কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মথুরা এলেন, সমস্ত মথুরাবাসীরা যারা কংসের ভয়ে বিদর্ভ দেশ আদি আদিতে চলে গিয়েছিলেন তাদের প্রত্যেককে শ্রীকৃষ্ণ বাসভবন তৈরি করিয়ে তাদেরকে পুনরায় মথুরাতে ফিরিয়ে নিয়ে এলেন। ভগবান তখন একা, ভগবানের তখন সর্বদা ব্রজের কথা মনে পড়তে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রজের কথা ভেবে ভেবে রোদন করতে থাকেন, ব্রজবাসীদের কথা ব্রজ গোপীদের কথা চিন্তা করে প্রভু একান্তে রোদন করতে থাকেন। গভীর নিশীতে প্রভু প্রাসাদের উপরে গিয়ে অর্থাৎ ছাদের উপরে গিয়ে একান্তে সিংহাসনে বসে সেখানে পাথরের সব সুন্দর সুন্দর সিংহাসন তৈরি করা থাকে, সেখানে প্রভু বিলাপ করতে থাকেন উচ্চৈশ্বরে রোদন করতে থাকেন একান্তে। আহা আমার সেই গোপীদের কথা, আমার পিতা মাতা আমার ব্রজবাসীরা আমাকে এত ভালোবাসত, আমি তাদেরকে ঠকিয়ে এলাম, তাদেরকে আমি বলে এলাম আমি আসব কিন্তু আমি আর যেতে পারলাম না, আমি তাদের সঙ্গে বড় অন্যায় করেছি। রোদন করতে থাকেন ভগবান শ্রীকৃষ্ণকে গোপীদের থেকে অত্যাধিক ভালো অন্য কেউ বাঁচতে পারে। শ্রী গোবিন্দ তিনি খাওয়া নেই দাওয়া নেই সর্বদাই ব্রজবাসীদের ব্রজ গোপীদের কথা চিন্তা করে করে রোদন করতে থাকেন। উদ্ধবজি তিনি কয়েকদিন যাবত লক্ষ্য করছেন যে প্রভু ছাদের উপরে গিয়ে প্রাসাদের উপরে গিয়ে একান্তে বিলাপ করতে থাকে আর রোদন করতে থাকে। উদ্ধবজি ভগবানের একান্ত ভক্ত, ভগবানের অতি প্রিয় ভক্ত, তিনি আর স্থির থাকতে পারলেন না। কয়েকদিন যাবত লক্ষ্য করছেন প্রভু একান্তে অশ্রু বিসর্জন করতে থাকেন আর উচ্চৈশ্বরে রোদন করতে থাকেন একান্তে, যাতে কেউ দেখতেও না পায় জানতেও না পায়। আর প্রভু নিজের দুঃখের কথা কাউকে বলতেও পারেন না, একমাত্র মথুরাপুরীতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের সঙ্গেই তার যতটা হৃদ্যতা ছিল বন্ধুত্ব ছিল অন্য কারোর সঙ্গে এমন ছিল না। প্রভু রোদন করতে থাকেন, উদ্ধবজি তিনিও রোদন করতে থাকেন, তিনিও কারণ জানতে চান না। আহা প্রভু বোধহয় দুঃখিত হচ্ছেন, কি কারণ হতে পারে, আমি কি সেই আমার কি সেই যোগ্যতা আছে যে প্রভুর দুঃখের কারণটি তিনি কি আমায় বলবেন। ভয়ে জিজ্ঞাসাও করেন না। আড়াল থেকে দেখেন প্রভু অস্ত্র বিসর্জন করছেন, তাই উদ্ধবজি তিনিও রোদন করতে থাকেন। একদিন গভীর নিশীতে দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ পালঙ্কের এক পাশে বসে রোদন করছে। উদ্ধবজি বিনা আজ্ঞাতে প্রভুর দুঃখ দেখে ভেতরে প্রবেশ করে প্রভুর চরণ ধারণ করেছে। প্রভু বলছে, কি হে উদ্ধব তুমি? বলছেন, প্রভু আমি জানি আমি অযোগ্য, কিন্তু আমি খুব দুঃখিত হচ্ছি যে আমি দেখছি বেশ কিছুদিন যাবৎ আপনি একান্তে কখনো গৃহের মধ্যে, কখনো আপনি প্রাসাদের উপরে গিয়ে রোদন করেন। প্রভু আমি অযোগ্য, যদি আপনি কৃপা করে আমায় যোগ্য মনে করেন তাহলে আমাকে যদি আপনার দুঃখের কথা বলে কিছুটা দুঃখ আপনার উপশম হয় তাহলে প্রভু আমি তা আপনার সাথে একটু শুনতে চাই, যদি আপনার মনের কথা আমায় বলে আপনার যদি একটু দুঃখটা হালকা হয়। কি ব্যাপার প্রভু, আপনি রোদন কেন করেন? আপনি সর্বেশ্বর, আপনি ভগবান, আপনি রোদন করেন, এর কিছু না কিছু গূঢ় রহস্য আছে। আপনি যদি আমায় কিঞ্চিত যোগ্য মনে করেন তাহলে আমায় বলুন। ভগবান নিজের চক্ষুর জল মুছে বলছেন, হে উদ্ধব, এই মধুপুরীতে একমাত্র আমার মনের কথা তোমাকে ছাড়া আমি আর কাকে বলবো বলো? আমি ভাবছিলাম যে তোমাকেই বলবো। শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন, প্রিয় পরীক্ষিত, জানো এই উদ্ধবজির তার কেমন সম্পর্ক ছিল শ্রীকৃষ্ণের সঙ্গে? সে অনেক জ্ঞানী ছিল। বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দৈত সখা শিষ্য বৃহস্পতে সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী, যাদবগণের মন্ত্রী অর্থাৎ শ্রীকৃষ্ণের মন্ত্রী, আর কৃষ্ণস্য দ্বৈত সখা, কৃষ্ণের দ্বৈত মানে একেবারে অন্তরঙ্গ বন্ধু সখা, শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ, এবং তার গুরুদেব হচ্ছেন দেবগুরু বৃহস্পতি, আর বুদ্ধি শাস্ত্র জ্ঞান দেবগুরু বৃহস্পতির সমতুল্য। আবার অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণের কাকাতো ভাই, ভাই বন্ধু মন্ত্রী, অনেক সম্পর্ক তার সঙ্গে। এই উদ্ধবজি তিনি এত বড় জ্ঞানী যে দেবগুরু বৃহস্পতির সঙ্গে তুলনা দিয়েছে ভগবান বেদব্যাস শ্রী সুকমণি, তাহলে কত জ্ঞানী ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি রোদন করতে করতে ব্রজবাসীদের প্রেমের কথা বর্ণনা করলেন। এই যে উদ্ধবজিকে ব্রজের প্রেমের কথা বর্ণনা করলেন, ব্রজবাসী ব্রজ গোপীদের প্রেমের কথা বর্ণনা করলেন, শুধু এই বর্ণনাটাই যদি ঠিকঠাক ভাবে করা যায় তাহলে মাসের পর মাস চলে গেলেও শেষ হবে না। অনেক কারুণিক দশা সব সমস্ত ব্রজের কথা বললেন। প্রিয় উদ্ধব, আমি আমার মনের কথা এই মধুপুরীতে তোমাকে ব্যতিরেকে আর দ্বিতীয় কোনো কাউকে দেখি না, তুমি পারবে আমার এই দুঃখ মোচন করতে? তুমি পারবে আমার হয়ে আমার পিতা মাতা, আমার ব্রজবাসীরা, আমার সখারা, আমার গোপীদেরকে তুমি সান্ত্বনা দিতে পারবে? দেখো উদ্ধব, এই ব্রজ গোপীদের কাছে আমিও পরাজিত হয়ে যেতাম, আমিও তাদের সঙ্গে পেরে উঠতাম না তাদের যুক্তি, তাদের বুদ্ধি, তাদের জ্ঞানের কাছে। তুমি তাদেরকে যা কিছু বলবে বলবে আমি বলেছি, বারংবার এই কথাটা বলবে, এই কথা আমি বলিনি, তোমাদের প্রাণপ্রিয় শ্রীকৃষ্ণ এই কথা বলেছে, তাহলে হয়তো তোমার কথা তারা একটু শুনবে। তুমি যাও আমার হয়ে আমার পিতা নন্দ মাতা যশোমতী সমস্ত ব্রজবাসী আমার সখারা আমার অতি প্রিয়া সমস্ত গোপীদেরকে কিঞ্চিত শান্ত করে তুমি এসো। উদ্ধবজি ভাবলেন যে ব্রজের সব গোয়ালা গোয়ালিনী আমি তাদের জ্ঞান দিয়ে বোঝাতে পারবো। বললেন প্রভু আপনি আশীর্বাদ করুন, আমি যেন তাদেরকে বোঝাতে পারি। ভগবানকে প্রণাম করে প্রদক্ষিণ করে ভগবানের প্রসাদী বস্ত্র ধারণ করে দিব্য রথ স্বর্ণ রথ নিয়ে তিনি ব্রজে অভিমুখে কৃষ্ণ গুণগ্রাম কীর্তন করতে করতে ব্রজ অভিমুখে তিনি রওনা হলেন। উদ্ধবজি ব্রজ মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন বেরিয়েছেন প্রাতকালে, যেতে যেতে সায়ংকাল, মাত্র এক ঘন্টাও লাগে না। কেন? উদ্ধবজি যখন ব্রজে প্রবেশ করল দেখছে ব্রজের সমস্ত মাটিতে অঙ্কিত হয়ে আছে কৃষ্ণ বলরামের অতি মঙ্গল চিহ্ন, সকল চরণ চিহ্ন। উদ্ধবজি বারবার প্রভুর চরণ চিহ্ন দেখে তার উপরে গড়াগড়ি দিয়ে প্রভুর কৃপা লাভ করছিলেন। আহা, আজ আমি ধন্যাতি ধন্য যে প্রভু আমায় তার লীলাক্ষেত্রে পাঠিয়েছেন। ভাবের আবেগে তিনি চলছিলেন, যেতে যেতে দেখছেন সমস্ত বৃক্ষের পত্রাবলী যা কৃষ্ণ পদে নত হয়ে রয়েছে। উদ্ধবজি ভাবছেন আহা, এই ব্রজভূমির মহিমা এমন, যেখানকার একটা বৃক্ষের পাতাও তারাও নমনীয় ভাব ধারণ করে কৃষ্ণ চরণে প্রণতি হয়ে তারা আছে। ধন্য এই ব্রজ, ধন্য এই ব্রজবাসীরা। এইরকম ভাবতে ভাবতে যখন গোধূলি লগ্ন সে সময় গিয়ে উপস্থিত হয়েছে নন্দ মহারাজের গৃহ সমীপে, স্বর্ণময় রথটি দাঁড় করিয়ে তিনি কাউকে দেখছেন না, কাউকে দেখতে পেলেন না। যখন রথ থেকে নেমেছেন দেখছেন এক দুজন সেবক তারা গমনাগমন করছে। নন্দ মহারাজের কাছে একজন সেবক গিয়ে বললেন যে মহারাজ, বাইরে এক নবাগত যুবক এসেছে, দেখতে আমাদের কানাইয়ের মতন কিন্তু কানাই নয়। নন্দবাবা বুঝতে পারলেন যে কৃষ্ণের মতোই দেখতে, কৃষ্ণের বন্ধু আছে, কৃষ্ণের মন্ত্রী আছে, উদ্ধবই এসেছে। তিনি এলেন সম্মুখে বেরিয়ে, উদ্ধবজি প্রণাম করলেন নন্দবাবাকে। নন্দবাবা অন্যান্য ব্রজবাসীদের ইঙ্গিত করলেন তাদের তার কিছু খাদ্যের জন্য, প্রসাদের জন্য, কারণ নন্দ মহারাজের গৃহে কোনোদিন রন্ধন হয়নি যেদিন শ্রীকৃষ্ণ মথুরায় চলে গিয়েছিলেন। তাদের রান্নাঘর ছিল অপরিষ্কার অপরিচ্ছন্ন, মাকড়সার জালে পরিপূর্ণ। যেমন টিকার মধ্যে আছে আমি তেমনই বলছি, আমার নিজের কোনো একটি শব্দ আমি প্রয়োগ করি না, যেমন লেখা আছে তার ঠিক অবিকলই আমি বলি। মাকড়সার জালে পরিপূর্ণ কেন? না, যেদিন থেকে কৃষ্ণ বলরাম চলে গিয়েছিল নন্দ মহারাজের রন্ধনশালায় আগুনই জ্বলেনি। তারা অনাহারে থাকত, ব্রজবাসীরা অনেক বুঝিয়ে সুজিয়ে হয়তো একটু দুগ্ধ পান করিয়ে তাদেরকে জীবিত রেখেছেন মাত্র। মা যশোমতী তিনি পাগলিনীর ন্যায় এখনো পর্যন্ত যখন উদ্ধব গিয়েছেন তখন কানাই কানাই করে বন থেকে বনান্তরে বিচরণ করে বেড়ায়। নন্দবাবা অঝোর নয়নে সর্বদা ঘুরতে থাকেন, কোনো কাজ কর্ম কিছুই করেন না, সর্বদাই একান্তে বসে রোদন করতে থাকেন, কৃষ্ণ চিন্তা করতে থাকেন। মা যশোমতী সকাল হলে পাগলিনীর ন্যায় তিনি কানাই কানাই করে বন থেকে বনে বিচরণ করে যেখানে যেখানে কানাই যে সমস্ত লীলা করেছে সেখানে হরিণীর মতো চেয়ে থেকে অস্ত্র বিসর্জন করত, সারাটা দিন এমন করত। সায়ংকালের পূর্বে ব্রজবাসীরা ব্রজ মায়েরা খুঁজে খুঁজে নন্দরানীকে নিয়ে আসতে। মা যশোমতী তখন গৃহেই আছেন, সন্ধ্যাকাল তাকে পড়োশিরা এনে ব্যঞ্জনাদি খাওয়ালে। নন্দবাবা তার সেবকের দ্বারা তার গাত্র মার্দন করলেন, কেন না, পথের শ্রান্তি দূর করার জন্য। এবারে নন্দবাবা উদ্ধবের নিকটে এলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করছেন, মথুরা তো এখন সুন্দর হয়ে গিয়েছে, দুরাত্মা কংসের মৃত্যু হয়েছে, মহারাজ উগ্রসেন রাজা হয়েছে, বসুদেব দেবকী তারা নিজেদের পুত্র ফিরে পেয়েছে, তাদের তো এখন সুদিন, তাদের খবরও ভালো হবে, এ তো আমি বুঝতেই পারছি। প্রথমে স্বাভাবিকভাবে কথা আরম্ভ করলেন, এবারে কানাইয়ের কথা যখন ভেতরে জাগৃত হলো তখন রোদন করতে করতে ভেঙে পড়লেন, বলছেন, প্রিয় উদ্ধব, আমাদের কৃষ্ণ সে কি আমাদের কথা কখনো বলে? তার মায়ের কথা সে কি কখনো চিন্তা করে? সে কি এই ব্রজের কথা কখনো চিন্তা করে? আমাদের কথা কখনো ভুল করেও কি বলে? ইত্যাদি বলতে বলতে আমার শব্দটি বহুবার প্রয়োগ করতে লাগল। উদ্ধবজি তিনি অবাক হয়ে যাচ্ছেন, সেই পরমাত্মার সঙ্গে তাদের এই ওতপ্রোত ভাবে যে তারা মিলেছিল, এখনো তারা যে ভগবান শ্রীকৃষ্ণকে বিন্দু মাত্রর জন্য ক্ষণিকের জন্য তারা ভুলতে পারে না, তিনি অবাক হয়ে যাচ্ছেন। তিনি ভাবছেন যে প্রভু বোধহয় আমায় কৃপা করে পাঠিয়েছেন তাদের ভক্তিকে দেখানোর জন্য যে সেই ব্রজ ভক্তিটা কেমন হয়। বারংবার আমার পুত্র আমার কানাই বারবার যখন বলছেন, নন্দ বাবা যখন বিলাপ করছেন, মা যশোমতী তিনি বারবার কানাইয়ের কথা শ্রবণ করে তিনি পাশে বসেছিলেন, ঘোমটা দেওয়া ছিল, তিনি অনর্গল অশ্রু বর্ষণ করে নিজের বক্ষ দেশ ভাসাচ্ছিলেন, আর মায়ের দুই স্তন্য থেকে পুত্র বাৎসল্যে দুগ্ধ আপনা আপনি খরিত হচ্ছিল। কেমন দৃশ্য তাহলে! উদ্ধবজি মহারাজ তিনি ভাবছেন, আমি কিছু বলে যদি তাদের সান্ত্বনা দিতে পারি হয়তো আমার কোনো কথাই তারা বুঝতে পারবে না, কারণ সেই পরব্রহ্মকে যারা নিজের পুত্র মেনে নিয়েছে, সর্বদাই যার চিন্তায় বিভাবিত, আমার জ্ঞান দিয়ে কি কিছু তাদের দুঃখের উপশম হবে? তখন উদ্ধবজি বলছেন, যদি নন্দ বাবা একটু শান্ত হন, মা যশোমতী তিনি সর্বদা দুঃখিত হৃদয়ে অশ্রু বিসর্জন করতে থাকেন, যদি তাদের কিছু উপশম হয়। তাই তিনি বলছেন, নজ্জস্যন্তি প্রিয় কশ্চিন ন প্রিয় বর্তমানিন নোত্তম নাধম বাপি সমনস্যা সময় পিবা ন মাতা ন পিতা তস্য ন ভার্যা ন সুতাদয় নাত্মীয় ন পরশ্চাপি ন দেহ জন্ম এবচ। বাবা, তুমি যাকে বারবার নিজের পুত্র বলে বলছো, সে তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, সে তোমার পুত্র কি করে হয়? নশ্বসন্তি প্রিয়, তার কেউ প্রিয়ও নেই, তার কেউ অপ্রিয়ও নেই, তার কাছে কেউ অধম নয়, সেই ভগবানের কাছে কেউ উত্তম নয়, সমানস্যা সময় পিবা, সেই ভগবানের কাছে সবাই সমান। তুমি বারবার বলছো সে তোমার পুত্র, কিন্তু তা কি করে হয়? ন মাতা ন পিতা তস্য, তার কেউ মাও নেই, তার কেউ বাবাও নেই, ন ভার্যা ন সুতাদয়, না তার কোনো স্ত্রী আছে, না কোনো সন্তান সন্ততি আছে, নাত্মীয় ন পরশ্চাপি, তার আত্মীয় মানে নিজের আর পরের বলতে কিছু নেই, ন দেহ জন্ম এবচ, তার তো জন্মই হয় না বাবা। নন্দ মহারাজ বলছেন এবার, হে উদ্ধব, আমি তো জানতাম তুমি একজন প্রকাণ্ড জ্ঞানী, তোমার তো অনেক জ্ঞান, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তুমি একটা মূর্খ। কেন বাবা, কি হলো? বলছে, তুমি বলছো ন দেহ জন্ম এবচ, তার জন্ম হয় না, এই তো যশোদাই তাকে গর্ভে ধারণ করেছিল, তুমি বলছো তাকে ধরা যায় না, বাঁধা যায় না, এই তো আমার যশোদা রানী কয়েকদিন আগেই তাকে বন্ধন দশায় আবদ্ধ করেছে, তুমি বলছো তার পিতা মাতা কেউ নেই, এই তো আমি তার পিতা, এই তো তার মা। আচ্ছা উদ্ধব, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? কেন বাবা? আচ্ছা, কারোর যদি একটি পাগল পুত্র থাকে অথবা অপারিচ মানে পঙ্গু পুত্র থাকে, বা পঙ্গু কোন সন্তান থাকে, তার যদি মৃত্যু হয়, কোন দুর্ঘটনা হয়, তার পিতা মাতা সেই পঙ্গু পাগল পুত্রের জন্য চিন্তা করতে করতে তারা মারাও যায়। আর কোথায় আমি সেই ভগবানকে পুত্র রূপে প্রাপ্ত হয়ে তুমি বলো কিনা তাকে ভুলে যাও, তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে উদ্ধব। হে উদ্ধব, আমি আমার পুত্রকে প্রাপ্ত হতে চাই। কেউ যেমন জল পিপাসার্থ, জল খেলে তার তৃষ্ণা মিটবে, তুমি বক্তৃতা দিচ্ছ জল আকাশে থাকে, জল পাতালে থাকে, জল মেঘে থাকে, জল কূপের মধ্যে থাকে ইত্যাদি। আরে তাকে জল দিয়ে তো লেকচার দিলে হবে না, তাকে পান করতে হবে জল। আমি কানাইকে চাইছি, তুমি বলছো কানাই ভগবান, কানাই পরব্রহ্ম, কানাই কারো পিতা নয়, কারো মাতা নয়, কারো বন্ধু নয়, কারো বান্ধব নয়। তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গিয়েছে? উদ্ধবজি প্রকাণ্ড জ্ঞানী। উদ্ধবজি ভাবছেন, আহা, আমার জ্ঞান তো এদের কাছে কিছুই নয়, এরা তো সেই পরব্রহ্মকে এমন ভাবে নিজের করে নিয়েছে যে তাদেরকে কোনো বুদ্ধি দিয়েই তাদের থেকে, কৃষ্ণের থেকে তাদেরকে কিঞ্চিত মাত্রায় পৃথক করা যাবে না। সুতরাং আমার জ্ঞান এই ব্রজবাসীদের কাছে কোনো জ্ঞানই নয়, তারা জ্ঞানের পরপারে, তাদের যে জ্ঞান সেই জ্ঞান সাধারণ কারণ নয়, আমি অতি তুচ্ছ। আহা, আমি প্রভুকে বারংবার প্রণাম জানাই, যিনি আমায় কৃপা করে এই ব্রজভক্তি কেমন সেটা জানানোর জন্যই তিনি এখানে পাঠিয়েছেন। উদ্ধবজি এটা পরিষ্কার বুঝতে পারলেন। আহা, ভগবান কত কৃপালু, কত দয়ালু, যে আমি শাস্ত্রে বেদে আমার অনেক জ্ঞান, কিন্তু এই ব্রজবাসীদের যে ভক্তি, যে প্রেম, তা তো আমি কদাপি জানতাম না, কদাপি আমি শুনিও নি, আর কদাপি দেখিও নি। এখন প্রভুর কৃপায় এই ব্রজবাসীদের ভক্তিকে আমি দেখলাম। শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতে শ্রীল সনাতন গোস্বামী পাদ তার টিকার মধ্যে বর্ণনা করেছেন। এখানে শ্রীমৎ ভাগবতের মূলের মধ্যে বর্ণনা আছে, মা যশোমতী তিনি রোদন করছিলেন, কানাইয়ের কথা শ্রবণ করে স্তন্য দুগ্ধ খরিত হচ্ছিল। কিন্তু সনাতন গোস্বামী ওখানে বলছেন মা যশোমতী কি করছিলেন, আমরা একটু শ্রবণ করি। মা যশোমতী তিনি উদ্ধবজি জিজ্ঞাসা করছেন নন্দ বাবাকে যে বাবা মা কোথায়? অশ্রু বিসর্জন করতে করতে বলছেন ওই কক্ষে, মানে ওই ঘরে। উদ্ধবজি সেই ঘরের মধ্যে প্রবিষ্ট হয়েছেন। মা যশোমতী কি করছেন? একটি কোলবালিশকে রেশম বস্ত্র দিয়ে জড়িয়ে রেখেছে একটি দোলনার মধ্যে, আর সেই দোলনাটিকে তিনি দোলাচ্ছেন, দোলনাটিকে দোলাচ্ছেন আর গান গাইছেন। এর মধ্যে উদ্ধবজি যখন প্রবেশ করেছেন তখন দেখছেন কানাই তো নেই, তাহলে কাকে দোলনায় ঝোলাচ্ছে। তখন উদ্ধবজি বলছেন মা, যখনই মা শব্দটি কানে গিয়েছে, মা যশোমতী হাতটা তুলে বলছে না না, কে তুমি, কথা বলো না, তুমি জানো না আমার কানাই যদি একবার জেগে ওঠে তাহলে তাকে আর ঘুম পাড়ানো যাবে না, চুপ করো, তুমি চুপ করো, কে তুমি? আর গান গাইছেন আর বলছে লালা কানাই, কাল সকাল হলে তোকে আবার সমস্ত গাবি নিয়ে সখাদের নিয়ে তুই বনে যাবি, তুই রাত্রে ঘুমা বাবা, তুই রাত্রে ঘুমা। দেখুন তাহলে তারা কোথায় ছিল? কৃষ্ণ চলে গিয়েছেন, সমস্ত ব্রজবাসীরা তারা সর্বত্রই কৃষ্ণ গুণগ্রাম চিন্তা করত। এইভাবে সমস্ত রজনী কৃষ্ণ কথা বলতে বলতে নন্দ বাবার সঙ্গে রাত শেষ হয়ে গেল। উষাকাল এসে উপস্থিত হল। উষাকাল যখন হল তখন উদ্ধবজি বলছেন বাবা আমি তাহলে যমুনায় স্নান করে নিত্য কৃত্য করে আস। হ্যাঁ উদ্ধব তুমি তাই যাও। উদ্ধবজি যমুনায় গিয়ে নিত্য কৃত্য করে করতে গিয়েছেন, সেখানে স্নান আদি করে নৃত্যকৃত্য করে তিনি ভাবছেন তাই তো, প্রভু বলেছিলেন তার সখীদের কথা, তাহলে সেই সখীদের সন্ধান নি, কোথায় আছে, কিভাবে আছে। তিনি আহ্নিক আদি করে যখন আবার ব্রজের মধ্যে প্রবেশ করেছেন লোকালয়ের মধ্যে, তখন কয়েকজনকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা কৃষ্ণের প্রিয়াবান তারা কোথায়। এক দুজন তো কিছুই বললেন না, একজন বললেন আরে কৃষ্ণের তো বিবাহ হয়নি, তার প্রিয়াবান আবার কোথার থেকে আসবে। তবে হ্যাঁ, যেদিন থেকে আমাদের কৃষ্ণ ব্রজ ছেড়ে চলে গিয়েছে, অনেক গোপিনীরা তারা কিন্তু আর গৃহে ফিরে আসেনি, তারা ওই বনের মধ্যে থাকে। উদ্ধবজি পরম জ্ঞানী, তিনি বুঝতে পারলেন তাহলে সেগুলি ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী। তিনি সেই বনের দিকে যখন যাচ্ছেন, একজন গোপী প্রথমে দেখলো শ্রীকৃষ্ণের মতনই দেখতে এক যুবক আসছে। আবার সমস্ত গোপীরা বন থেকে বেরিয়ে বনের মধ্যেই তারা একত্রিত হয়ে উদ্ধবের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছে। তারা দেখে বুঝতে পারছে যে কৃষ্ণ নয়, কিন্তু কৃষ্ণের মতনই দেখতে। উদ্ধবজি গিয়ে যখন সামনাসামনি হলো, তারা অবাক হয়ে দেখছে। উদ্ধবজি বললেন আমি মথুরা থেকে এসেছি, আমি শ্রীকৃষ্ণের বন্ধু, তিনি মনে করেন, কিন্তু আমি শ্রীকৃষ্ণের দাস। আমি আপনাদের কাছে ভগবানের কিছু বার্তা মানে খবর নিয়ে এসেছি, সংবাদ নিয়ে এসেছি। সমস্ত গোপীগণ তারা একত্রিত হল, সমস্ত গোপীগণ একত্রিত হয়ে তারা তো তাদের অবস্থাই খারাপ আগের থেকে। যেদিন থেকে শ্রীকৃষ্ণ ব্রজ ছেড়ে চলে গিয়েছিল, সেদিন থেকেই সমস্ত ব্রজ গোপীরা তারা আর কেউ গৃহে ফিরে যায়নি, বনই ছিল তাদের বাসস্থান, মুনি ঋষিদের ন্যায় তাদের জীবনযাত্রা। খেয়ে না খেয়ে তারা হে কৃষ্ণ, হে প্রাণপ্রিয়, হে প্রাণবল্ল, হে প্রাণনাথ, হে প্রাণপতি, আমাদের দর্শন দিয়ে আমাদের প্রাণ রাখ। এইভাবে তাদের দিন রাত বছরের পর বছর কেটে যেত। তাদের বেশভূষা ছিল না, ময়লা জরা জীর্ণ ছেঁড়া মলিন শাড়ি পরা, সমস্ত অঙ্গগুলো কৃশ হয়ে গিয়েছে, কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। তারা স্নানও করে না, শৃঙ্গারও করে না, এমনকি কেশ সজ্জাও করে না, তাদের কেশরাশি জটায় পরিণত হয়েছিল। তারা কৃষ্ণের জন্য সমস্ত কিছু ত্যাগ করেছিলেন। উদ্ধবজি দেখে অবাক, সেই সমস্ত গোপীরা তাদের চক্ষুর দিকে তাকালে বুঝতে পারছেন যারা সর্বক্ষণই কৃষ্ণ বিরহে রোদন করে থাকেন। উদ্ধবজি কৃষ্ণ কর্তৃক প্রেরিত খবরটি শুনতে পেয়ে তারা একটি ছেঁড়া ময়লা আসন ছিল সেটাকে প্রদান করলেন। টিকাতে বর্ণনা করছেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ যে সেই আসনটিকে স্পর্শ করে এক পাশে রেখে দিয়ে প্রণাম করে তিনি মাটিতেই বসে পড়লেন উদ্ধবজি। কেন না, শ্রীকৃষ্ণের প্রেয়সীদের দেওয়া আসন গ্রহণ করা আমার উচিত নয়, তাই আসনটা যাতে অসম্মান না করা হয় সেজন্য স্পর্শ করে প্রণাম করে পাশে রেখে দিলেন। উদ্ধবজি তিনি সেই সমস্ত গোপীদের দিকে তাকিয়ে নিজেকে ধন্য মনে করছেন, আহা প্রভু আমায় জ্ঞান প্রদান করতে পাঠাননি, আমাকে এই ব্রজ গোপীদের প্রেম কেমন সেটা জানার জন্য, এই ব্রজ গোপীদের কৃপা প্রাপ্ত হওয়ার জন্য আমায় পাঠিয়েছেন। তিনি মনে মনে প্রভুকে বারংবার প্রণাম জানাচ্ছেন। এই গোপীরা তখন নিজেদের সত্তায় খানিকক্ষণ ধৈর্য ধরে থাকলো, উদ্ধবকে সম্মান করল। তারপরে বলছেন যে আমাদের প্রাণবল্ল প্রাণনাথ মথুরায় তো অনেক সুখে আছেন, সেখানে সুখেই তো থাকবে, সে তো মথুরার রাজা, সেখানে তো তার কত দাস দাসী, এবং সেই মধুপুর নারীগণ তাকে কত সম্মান করে, সেখানে তো সে ভালো থাকবে। এগুলো প্রেমের পর্যায় সব। সুতরাং এই গোব্রজে কেন পাঠিয়েছে, এখানে তো তার কিছু নেই। অন্যথা গোব্রজে তস্য স্মরণীয়ং ন চক্ষুমহে স্নেহানুবন্ধ বন্ধুনাম মুনেরপি সুদুস্তজঃ। ওহো, আমাদের এখানে তোমায় কি জন্য পাঠিয়েছে উদ্ধবজি, এখানে তো আমরা এই গরুদের সঙ্গে থাকি, আমরা গোয়ালিনী, আর সে কোথায় রাজা, আমাদের এখানে তোমায় কি জন্য পাঠিয়েছে। ওহো, বুঝতে পেরেছি, স্নেহানুবন্ধ বন্ধুনাম মুনেরপি সুদুস্তজঃ। ও, বুঝতে পেরেছি, তার পিতা মাতা বন্ধু বান্ধব তাদের সংবাদ নেওয়ার জন্য পাঠিয়েছে বোধহয়। মুনেরপি সুদুস্তজঃ, এটা ঠিকই, পিতা মাতা বন্ধু বান্ধবদের কথা মুনি ঋষিরাও ভুলতে পারে না, তাই বোধহয় তোমার পাঠিয়েছে যে তুমি তার পিতা মাতা বন্ধু বান্ধবরা কেমন আছে তাই। ওহো, তাছাড়া আর কি জন্য তোমায় পাঠাবে, তাছাড়া তো আর কোনো কারণ আমরা দেখি না। তোমার ওই কৃষ্ণের কথা তোমাকে আর বলতে হবে না, তোমার থেকে আমরা তাকে ভালোভাবে চিনি, ভালোভাবে জানি। জানো তোমার ওই কৃষ্ণ কেমন, কৃষ্ণের প্রতি দোষারোপ করছেন। নিঃসং ত্যজন্তি গণিকা অকল্পং নৃপতিং প্রজা অধিত বিদ্যা আচার্য মৃত্যুজ দত্ত দক্ষিণম। তোমার ওই কৃষ্ণ কেমন জানো, যেমন কোন বণিক কোন ব্যাপারী সে যখন দরিদ্র হয়ে যায়, অন্য ব্যবসায়ীরা তাকে ত্যাগ করে, বলে এর অর্থ করি কিছু নেই, এ বেকার, একে ত্যাগ কর। অকল্পং নৃপতিং প্রজা, যে রাজা ছিল কালে কালে কোনো কারণবশত সে হয়তো ভিখারী হয়েছে, তাকে কেউ রাজা বলে মানতে চায় না। অধিত বিদ্যা আচার্য, সকলে বিদ্যা অভ্যাস করে, করার পর কি করে, তার আচার্য শিক্ষকদের ভুলে যায়। মৃত্যুজ দত্ত দক্ষিণম, যেমন ঋত্বিকেরা পুরোহিতরা দক্ষিণা পেয়ে গেলে তারা যজমানকে ভুলে যায়, তোমার কৃষ্ণ সেই প্রকার আমাদেরকে প্রেমে প্রলুব্ধ করিয়ে, আমাদের একবার মাত্র অধরসুধা পান করিয়ে আমাদেরকে ত্যাগ করেছে। আবার কি বলছেন, খগা বিত ফলং বৃক্ষম ভুক্তা চাতিতায় গৃথম দগ্ধম মৃগস্তথারণ্যম যারা ভুক্তা রতম স্ত্রিয়ম। গোপীগণ মান হয়েছে, মানিনী হয়ে এই কথাগুলো বলছেন। খগা বৃত ফলম বৃক্ষম, যে বৃক্ষে যে গাছে অনেক ফল থাকে, দেখবেন অনেক পাখিরা এসে বসে ফল খায়, অনেক পাখিদের সমাগম ঘটে। যখন ফল শেষ হয়ে যায় সেই পাখিরা কি করে, সেই বৃক্ষ ছেড়ে, ছেড়ে তো দেবেই, সেই বৃক্ষের কথাও তারা ভুলে যায়। ভুক্তা চাতিতায় গৃথম, ভুক্তা অতিথির খাবার খাওয়া হয়ে গেলে সে সেই অতিথিকে ভুলে যায়, সেই গৃহস্থকে ভুলে যায়। দগ্ধং মৃগাস তথারণ্যম, তোমার কৃষ্ণ কেমন জানো, এগুলি সবগুলি কৃষ্ণের প্রতি দোষারোপ করছেন প্রেমের ভামিনী হয়ে। দগ্ধং মৃগাস তথারণ্যম, যেখানে দাবানল সৃষ্টি হয়, হরিণীগণ তারা কি করে, সেই বন থেকে পালিয়ে চলে যায়, সেই বনের কথা তারা ভুলে যায়। সেই বনটা এক সময় তাদের বাসস্থান ছিল, অনেক সুন্দর মনোরম জায়গা ছিল, কিন্তু সেখানে আগুন লেগে গেলে মৃগগণ ভুলে যায়। যারা ভুক্তা রতাম স্ত্রীয়, যেমন কেউ অবৈধ স্ত্রী সংসর্গ করার পর সেই অবৈধ নারীর যদি প্রেমও থাকে, তথাপি তার কোনো দাম নেই, সে চলে যায়। সুতরাং ওই কৃষ্ণের কথা তুমি আমাদের নূতন করে কি শোনাবে। আর হে উদ্ধব, তোমার ওই কৃষ্ণ কথা তার গুণগ্রাম তোমায় কীর্তন করতে হবে না, তোমার ওই গুণগ্রাম আমরা শুনতে চাই না। জানো তোমার ওই কৃষ্ণ কেমন? মৃগুইর্ব কপিন্দ্রাম বিব্বদে লুব্ধ ধর্মা স্ত্রীয়মকৃত বিরূপাম স্ত্রীজিত কামজানাম বলিমপি বলিমত্তা বেষ্টয়ে ধ্বংসবত তদল মোষিত সক্ষৈর দুস্তজ তৎকথার্থ। বলছেন দেখো তোমার ওই কৃষ্ণ কেমন, সে যখন সত্যযুগে বামন রূপ ধারণ করল, বলি মহারাজের যজ্ঞে গিয়ে তাকে ছলনা করে তার যথা সর্বস্ব হরণ করে নিয়ে তাকে বন্দী বানিয়ে ফেলল, কেমন নিষ্ঠুর। দেখো ত্রেতা যুগে সে তার নিজের স্ত্রী সীতাকে পাওয়ার জন্য বালিকে কপটতা করে বধ করলো, বালিকে যে বধ করলো কেমন ভাবে, বৃক্ষের আড়াল থেকে। তাহলে কত গরিত কর্ম করলো। ত্রেতা যুগে রাবণের ভগিনী সুপর্ণখা এসেছিল তাকে হত্যা করতে নয়, তার সঙ্গে প্রেম সম্বন্ধ করতে। তার উদ্দেশ্যটা খারাপ ছিল না, সে হতে পারে রাক্ষসী, কিন্তু তার নাক কান কেটে কুরুপা করে ছেড়ে দিল। কত নিষ্ঠুর তোমার এই কৃষ্ণ। দেখো আবার উপমা দিচ্ছেন, যেমন বলিকে বন্ধন করলো এটা কেমন, কেউ যদি কাককে খেতে দেয় তা কাকরা খায়, খাওয়ার পরে তারা দলবদ্ধ হয়ে যে খেতে দেয় তাকেই আবার চঞ্চু দ্বারা আঘাত করে, সেই প্রকার বলিকে সে বন্ধন করলো। সুপর্ণখা প্রেম সম্বন্ধ নিয়ে এসেছিল, তাকে নাক কান কেটে তাকে কুরুপা করে দিল। তুমি সেই কৃষ্ণ কথা আমাদের শোনাবে? আমরা সেই তার কাছে নূতন কেউ নই। উদ্ধবজি বলছেন, তাহলে যখন থেকে এসেছি তখন থেকেই তোমরা গড়গড় করে কৃষ্ণ কথাই কেন বলে চলেছ, সেই কৃষ্ণকে ভুলে যাও। বলছেন, এটাই তো আমরা পাচ্ছি না উদ্ধব, এটাই আমাদের দ্বারা খুব অসুবিধা হচ্ছে। দুস্তাজ তৎকথার্থ, আমরা তার কথাকে ছাড়তে পারি না। হে উদ্ধব, তার অনেক কথাই আমরা বললাম কিন্তু তার কথাকে আমরা ছাড়তে পারি না। আমরা যত্র তত্র সর্বত্রই কৃষ্ণকে দর্শন করি, তাকে আমরা ভুললেও ভোলার চেষ্টা করলেও তাকে ভুলতে পারি না। দুস্তাজ তৎকথার্থ, তার কথাকে ত্যাগ করা আমাদের জন্য অসহনীয়। জানি না তার সেই কথার মধ্যে এমন কি দিব্য শক্তি, সম্মোহনী শক্তি রয়েছে, আমরা তার কথাকে ত্যাগ করতে পারি না। দেখো তার কথার মধ্যে এমন কি আছে জানি না, এই পৃথিবীতে যত যত সাধু আছে মুনিরা আছে তারা তার কথা শুনেই ভিখারী হয়েছে। শ্লোক বলছেন গোপীরা, সপদি গৃহ কুটুম্বং দিনমুৎসৃজ্য দিনা বহবৈব বিহঙ্গা ভিক্ষুশ্চর্যাম চরন্তি। হে উদ্ধব, তার কথা শ্রবণ করে এই সংসারকে ত্যাগ করে তারা সাধু হয়ে বনে বনে ভিক্ষা করে খায়। দিনম মুৎসৃজ্য দিনা বহবৈব বিহঙ্গা ভিক্ষুশ্চর্যাং চরন্তি, তারা ভিক্ষা করে মাধুকরী করে কোন প্রকারে দুটো খেয়ে তার গুণগ্রাম কীর্তন করে। সুতরাং দুস্তাজ তার কথা, তার কথাকে আমরা ত্যাগ করতে পারি না। সেই সমস্ত সাধুরা কি করে, যেমন পাখিরা খুঁটে খুঁটে খেয়ে পেট ভরে, সেই প্রকার তারা জীবন ধারণ করার জন্য কেবলমাত্র ভিক্ষাবৃত্তি অবলম্বন করে তারা প্রাণ ধারণ করে থাকে। তার কথা শুনেই তারা ভিখারি হয়ে সাধু হয়ে, তারা ভিখারি হয়েও সাধু হয়েও তার কথাকে ত্যাগ করতে পারে না। তাই তুমি বলছো যে আমি যখন থেকে এসেছি তখন থেকেই তোমরা কৃষ্ণ গুণগ্রাম কীর্তন করে চলেছ। দুস্তাজ তৎকথার্থ, হে উদ্ধব, জানি না তার কথার মধ্যে কি এমন শক্তি আছে যা আমরা কীর্তন করলে আমাদের মন প্রাণ আনন্দে ভরে যায়। মনে হয় কেন জানো তো, যেমন বংশী শ্রবণ করে কৃষ্ণসার মৃগ হরিণ হরিণীরা সেই ব্যাধের তীরে আক্রান্ত হয়, সেই প্রকার আমরাও যেন কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে কৃষ্ণ কথা শ্রবণ করে আমরাও তোমার ওই কৃষ্ণের জালে আবদ্ধ হয়ে গিয়েছি। আমরা সমস্ত দিকেই যেদিকে তাকাই, যেদিকে দেখি কৃষ্ণ দেখি, যদি কিছু বলি তাহলে সেই কৃষ্ণ কথাই বলি। আবার কেন আমাদের মধ্যে কৃষ্ণের প্রতি মান রাগ এসে আমাদের উপস্থিত হয়, জানি না তার কথার মধ্যে এমন কি শক্তি আছে। উদ্ধবজি অবাক, উদ্ধবজি মনে মনে ভাবছেন, আরে যাদেরকে আমি গোয়ালিনী মনে করতাম, যাদেরকে আমি মূর্খ মনে করতাম, তারা কৃষ্ণে দোষ আরোপ করতে পারে? সত্যযুগের কথা বলছে, ত্রেতা যুগের কথা বলছে, যা আমিও জানি না, এবং প্রভুর প্রতি দোষ আরোপ করতে শাস্ত্রগণও খুঁজে পায় না প্রভুর উপর দোষ কিভাবে আরোপ করবে। কিন্তু এই গোপীরা তাদের জ্ঞান এত ঊর্ধ্বে যে তারা কৃষ্ণের প্রতি দোষ পর্যন্ত আরোপ করতে পারে। তাহলে তাদের জ্ঞানের কাছে আমার জ্ঞান যে অতি তুচ্ছ, এটা উদ্ধবজি বুঝতে পারল। প্রভুর কাছে প্রার্থনা করছেন উদ্ধবজি যে হে ভগবান, তুমি আমায় এখানে জ্ঞান দিতে নয়, তুমি আমাকে এই ব্রজ গোপীদের থেকে জ্ঞান গ্রহণ করার জন্য তুমি পাঠিয়েছ। সখীরা বলছে, হে উদ্ধব, দুস্তাজ তৎকথার্থ, তার কথাকে আমরা ছাড়তে পারি না। আমরা ভাবি ওই কপট কৃষ্ণ, ওই নির্মম কৃষ্ণের কথা আমরা কখনো বলবো না, কিন্তু আমরা কৃষ্ণ কথাই বলি, জানি না তার মধ্যে কি শক্তি আছে। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভীড়িতম কলমশাপম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি তে ভূরিদাজনাঃ। হে উদ্ধব, দুস্তাজ তৎকথার্থ, আমরা তার কথাকে ত্যাগ করতে পারি না। মনে মনে ভাবি যখন ভেতর থেকে ভীষণ জ্বালা সৃষ্টি হয় তার বিরহে, তাকে দেখতে না পেরে, আমরা প্রত্যেকে বলি না না ওই কপট কৃষ্ণের কথা আমরা আর বলবো না, কিন্তু আমরা তা পারি না। কেন? তব কথামৃতম তপ্ত জীবনম, আমরা যে এত দুঃখী কৃষ্ণ বিরহে, আমরা এত দুঃখী, কিন্তু কৃষ্ণ কথা বললেই আমাদের তপ্তিত হৃদয়টি একেবারে শীতল হয়ে যায়। শ্রবণ মঙ্গলম, তার কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গেই জীবের পরম মঙ্গল হয়ে থাকে, কোনো বাকিটা কি নয়, শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই পরম মঙ্গল হয়ে থাকে। এবারে অপর এক সখী, তিনি এক ভ্রমরকে দেখেছেন, ইনি হচ্ছেন রাধারানী। বল শ্রীমতী রাধারানী কি যায়। রাধারানী বিলাপ করছিলেন, এবারে এই ভ্রমরকে দেখেই এই সমস্ত কথা বলছিলেন। উদ্ধবকে লক্ষ্য করে এক ভ্রমর গুঞ্জন করছিলেন, এই সমস্ত কথা বলছেন। তো ভ্রমরটি রাধারানীর চরণে গুনগুন গুনগুন করে আবার ফিরে গেল। আবার যখন ফিরে এলো, রাধারানীর চরণ বিক্ষেপ করছেন, বলছেন, যা না, যা এখান থেকে, পালা, তুই ওই কৃষ্ণ কথা আমাদের কি বলবি রে, তুইও যেমন কালো তোর কৃষ্ণও কালো, তাই ওই কৃষ্ণ কথা আমরা শ্রবণ করতে চাই না, যা না তুই যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা। তোর ওই কালো কৃষ্ণের কথা আমাদের বলতে হবে না, আমরা সব জানি, যা তুই যেদিক থেকে এসেছিস তুই সেদিকে যা, বরঞ্চ তুই মধুপুরবাসী নারীদের কাছে এই শ্রীকৃষ্ণ নতুন, সুতরাং তুই ভ্রমর ওই মধুপুর নারীদের কাছে গিয়ে কৃষ্ণের চরিত্র কীর্তন কর, তারা তোকে অনেক উপঢৌকন দিবে। আর তুই ওই কপট কৃষ্ণের কথা আমাদের কাছে বলার চেষ্টা করিস না, আমরা তার সমস্ত সবকিছুই অবগত আছি। জানা তুই যেখান থেকে এসেছিস তুই সেখানে যা, ও তোকে বোধ হয় পাঠিয়েছে নন্দ বাবা মা যশোদা, সেখানে কিভাবে বড় হয়েছে সেগুলো জানার জন্য। না না, আমাদের মনে বলে না যে ওই কপট কৃষ্ণ সে সবকিছুই ভুলে গেছে। রাধারানী বলছেন, হে ভ্রমর, তুই তো সেই কপটের বন্ধু, তুইও কপট, কারণ কপটের সঙ্গে কপটই বন্ধুত্ব করে, সুতরাং তুইও কপট। সুতরাং ওই কপট শিরোমণির বন্ধু, তুইও কপট। আচ্ছা বলতো, ওই নন্দ বাবা মা যশোদা তাকে শিশুকাল থেকে একেবারে যুবক করে দিয়েছিল, তাদের কথা কি ভুল করেও বলে? সে যে তার বন্ধু বান্ধবদের কথা সে কি কখনো চিন্তা করে? কখনো ভুল করেও মথুরা নারীদের কাছে আমাদের কথা কি বলে? কেন বলবে? সে তো এখন রাজা, কোথায় আমরা গোয়ালিনি গরুদের সাথে থাকি, আমাদের কথা সে কি বলে? সে কোনোদিনই বলবে না। সে কি কখনো গোপেদের কথা তার মনে পড়ে? আর আমাদের কথা সে কি কখনো বলে? উদ্ধবজি অবাক, ভাবছেন তাই তো, আমি যাদের জ্ঞান দিতে এসেছিলাম তাদের জ্ঞান, যারা পরব্রহ্মকে নিজের আপন করে নিয়েছে তাদের কাছে আমার জ্ঞান তো অতি তুচ্ছ। তাই তিনি অবাক হয়ে তিনি উচ্চৈঃস্বরে সমস্ত গোপীদের বলছেন, অহো ইয়ং স্মা পূর্ণার্থা ভবত্য লোক পূজিতা বাসুদেবে ভগবতী যশা মিত্তর পিতাম মনঃ। অহো, কি আশ্চর্য যে তোমরা সেই পরব্রহ্ম স্বরূপ ভগবানকে নিজের করে নিয়েছ, তোমরা ধন্যাতি ধন্য। যশা মিত্তর পিতাম মনঃ, এবং সেই শ্রী গোবিন্দের চরণে তোমরা মন প্রাণকে সমর্পণ করেছ। অহো, তোমরা ধন্যাতি ধন্য, সেই ভগবানে তোমরা মন প্রাণ আত্মা সমর্পণ করে দিয়েছ। তোমাদের থেকে ভাগ্যবতী বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। হে গোপীগণ, আমি তোমাদের ভগবান শ্রীকৃষ্ণ যা বলতে বলেছে আমি সেটা বলার জন্য এলাম। কি বলতে বলেছে ভগবান? বলেছেন, ভবতিনাং বিয়োগমে নহি সর্বাত্মনা কচিত যথা ভূতানি ভূতেষু খং বাহ্যগ্নির জলময়ি তথাহম চ মনোপ্রাণ ভূতেন্দ্রিয় গুণাশ্রয়ঃ। ভগবান বলেছেন, হে সখীগণ, দেখো নদী তার উদ্দেশ্য কি থাকে? শত শত বাধা পেরিয়ে সে সমুদ্রে গিয়ে নিমজ্জিত হয়। নদীর এই অভিপ্রায় থাকে। মনুষ্যরা বেদ অভ্যাস করে কি জন্য? যে অন্তিমে আমাকে প্রাপ্ত হবে। যোগ সাধনা কেন করে? না অন্তিমে আমাকে প্রাপ্ত হবে। আর আত্ম অনাত্ম বিবেক দ্বারা ত্যাগ তপস্যা ইন্দ্রিয় সংযম সত্যনিষ্ঠা ধর্মাদি অন্তিমে আমাকেই প্রাপ্ত করায়। সুতরাং হে গোপীগণ, ন তথা সন্নিকর্ষণে, তোমরা আমার নিকটে থাকলে সেই প্রকার তোমাদের এই প্রকার প্রেম ভক্তি থাকত না। সুতরাং যেমন প্রিয়ং প্রিয়েব, দূরদেশের প্রিয়তমের উদাহরণ দিয়েছেন, যেমন প্রিয় আর প্রিয়তমা যদি একই সাথে থাকে তাদের মধ্যে ভালোবাসা প্রেম অবশ্যই থাকে, কিন্তু প্রিয়া আছে দেশে, প্রিয় চলে গেছে বিদেশে, বহুদিন পরে আসবে, তাহলে তার এই যে আকর্ষণ কখন আসবে তার কিন্তু কোনো লালসা নেই যে বিদেশ থেকে স্বর্ণ অলংকার আভূষণ অনেক উন্নত বস্ত্র আনবে, সেটা নয়। প্রিয়া প্রিয়ের সঙ্গে যে মিলনের আকাঙ্ক্ষা, এটাই তার আনন্দ, এখানে কোনো স্বার্থ নেই। ন তথা সন্নিকর্ষেণ, হে সখীগণ, তোমরা আমার কথা চিন্তন করো, আমার কথা কীর্তন করো, তোমরা অন্তিমে আমাকেই প্রাপ্ত হবে। কেমন বলছেন? দেখো, সেই শারদীয় পূর্ণিমাতে ওই রজনীতে যে সমস্ত গোপীরা রাসে অংশগ্রহণ করতে পারেনি, যারা আপন আপন স্বামীদের দ্বারা গৃহে রুদ্ধ হয়েছিল, তারা আমার চিন্তা করে শরীর ছেড়ে তারা আমার ধাম প্রাপ্ত হয়েছে। সুতরাং হে গোপীগণ, আমি তোমাদের থেকে দূরে নই, আমি তোমাদের সঙ্গে কোনো প্রকার কপটতা করিনি। তোমরা এই যে আমার কথা চিন্তন করছো, আমার কথা কীর্তন করছো, অন্তিমে তোমরাও সেই শারদীয় রাস পূর্ণিমাতে যে সমস্ত গোপীরা আমার সঙ্গে মিলিত হতে পারেনি, কিন্তু তারা ধ্যানযোগ অবলম্বন করে আমাতে মন প্রাণ আত্মা সমর্পণ করে আমাকেই প্রাপ্ত হয়েছিল, সেই গোপীরা আমাকে প্রাপ্ত হয়েছিল, তোমরাও অন্তিমে আমাকেই প্রাপ্ত হবে। শ্রবণাত দর্শনাত ধ্যানান মই ভাবনু কীর্তনাত নততা সন্নিকর্ষেন প্রতিয়াত তত গৃহান। হে গোপীগণ, আমি তোমরা যেমন আমাকে এত ভালোবাসো, এত প্রীতি করো, আমিও তো তোমাদের তদ্বৎ প্রীতি করি, প্রেম করি। আমি তোমাদের থেকে কোনো অবস্থাতেই দূরে নই। তোমরা শান্ত হও, তোমরা শান্ত হও। গোপীগণের উদ্ধবজির থেকে ভগবানের লেখা পত্রটি শ্রবণ করে তাদের বিষাদ একটু কম হলো, তখন তারা স্বাভাবিক হলো। না না, প্রভু তিনি বলেছেন যে তিনি আমাদের কথা ভাবেন, আমাদের কথা চিন্তন করেন ইত্যাদি শুনে তাদের মধ্যে তাদের বিষাদটা খানিকক্ষণের জন্য কমে গেল। উদ্ধবজি তিনি 9টি শ্লোক কীর্তন করতে লাগলেন। এই গোপীগণ উদ্ধবের সংবাদ নিলেন, উদ্ধবের শ্রীকৃষ্ণ কেমন ভাবে কিভাবে থাকেন, ভালো আছেন, কেমন ভাবে আছেন, কিভাবে আছেন, সমস্ত কথা জিজ্ঞাসা করে তারা একটু সান্ত্বনা লাভ করলেন। উদ্ধবজি তিনি আবার যখন তারা রোদন করতে থাকেন, উদ্ধবজি এই 9টি শ্লোক তিনি উচ্চ ঈশ্বরে কীর্তন করেন। আর কি বলেন সেই শ্লোকের অর্থ? হে গোপীগণ, আমি সর্বত্রই আছি, যেমন কাষ্ঠের মধ্যে অগ্নিরূপে আমি আছি সেটা দেখা যায় না, সেই প্রকার আমি তোমাদের সম্মুখে সর্বদাই রয়েছে। তোমরা আমার কথা কীর্তন করো, আমার কথা শ্রবণ করো, আমার লীলা চিন্তন করো, স্মরণ করো, অন্তিমে তোমরা আমাকেই প্রাপ্ত হবে। উদ্ধবজি ব্রজ গোপীদের এই হাবভাব দেখে তিনি রাধারানীর পরম ভক্ত হয়ে উঠলেন, এবং নিত্য প্রতি তিনি ব্রজে শ্রীকৃষ্ণের সখাদের সাথে করে নিয়ে গিয়ে প্রভু যে যে স্থানে লীলা করেছেন সেই সেই স্থানে এবং প্রভুর চরণ চিহ্নের উপরে তিনি লুটোপুটি খেয়ে গড়াগড়ি দিয়ে হে রাধে হে রাধে বলে তিনি রোদন করতেন। বলো জয় জয় শ্রী রাধে। উদ্ধবজি এসেছিলেন মাত্র একদিনের জন্য, কিন্তু উদ্ধবজি থেকে গেলেন 6 মাস। নৃত্যপতি ভগবান শ্রীকৃষ্ণের গুণগ্রাম কীর্তন করতেন উদ্ধবজি স্বয়ং ব্রজবাসীদের সঙ্গে। 6 মাসেরও বেশি এই ব্রজবাসীরা কৃষ্ণ কথা শ্রবণ করে তাদের এই 6-7 মাস ক্ষণিকের সময় বলে তাদের কাছে মনে হয়েছিল উদ্ধবকে নিকটে পেয়ে। উদ্ধবজি সর্বত্র রাধে 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 করে বিচরণ করতেন, আর সখীদের সঙ্গে মিলিত হয়ে তাদের চরণ রজ প্রার্থনা করতেন আর বলছেন হে দেবীগণ, হে ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সীগণ, আমার প্রতি তোমরা কিঞ্চিত কৃপা বর্ষণ করো। উদ্ধবজি হয়ে উঠলেন রাধারানী গোপীদের পরম ভক্ত। উদ্ধবজি তিনি কি বলতেন? বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণু মভিক্ষ্ণস যাসাং হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। যে সমস্ত গোপীরা ভুবনত্রয়ম, তাদের মুখ উদ্গীর্ণ কৃষ্ণ কথা দিক বিদিককে পবিত্র করে দিত, ত্রিজগৎকে পবিত্র করে দিত, এমন যে ব্রজ গোপীগণ তাদের চরণের একটি রেণুকণাকে আমি বারংবার বন্দনা করি। উদ্ধবজি তিনি পরম জ্ঞানী, তাই তিনি ব্রজ গোপীদের চরণ রেণুকে বন্দনা করছেন, আর কি বলতেন, আসাম চরণ রেণু জুষাম শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্ম লত সিধিনাম যা দুস্তজং সজন মার্জ পথং চয়িত্বা ভেজুর মুকুন্দ পদবিং শ্রুতিভীর বিমৃগম। তিনি প্রার্থনা করতেন, আশা মহ চরণ রেণু জুষা মহম শ্যাং বৃন্দাবনে কিমপি গুল্ম লতা ঔষধি নাম। হে ভগবান, আমার যদি জন্ম হয় তাহলে এই বৃন্দাবনের বুকে আমাকে ছোট গুল্ম রূপে ঔষধি বৃক্ষরা যেমন ছোট হয় সেই ঔষধি বৃক্ষ রূপে আমায় জন্ম দিও। আশা মহ চরণ রেণু, তাহলে আমি তোমার এই প্রিয়াদের এই গোপীদের চরণের রজ উড়ে উড়ে যদি আমার মাথায় পড়ে তাহলে আমি ধন্যাতি ধন্য হব। উদ্ধবজির মতন প্রকাণ্ড জ্ঞানী তিনি রাধে 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 করে ব্রজমন্ডলে ছয় সাত মাস থাকলেন। উদ্ধবজি এবার মথুরায় ফিরে যেতে চাইলেন, সমস্ত ব্রজবাসীরা তাদের আবার দুঃখ নেবে এলো, কিন্তু উদ্ধবকে তো যেতেই হবে। উদ্ধবজি প্রত্যেকের থেকে বিদায় নিলেন, সমস্ত ব্রজবাসীরা সখারা মা যশোমতী বাবা নন্দ মহারাজ তারা প্রত্যেকে উপঢৌকন দিলেন, উগ্রসেন মহারাজের জন্য, দেবকী মাতার জন্য, পিতা বসুদেবের জন্য, শ্রীকৃষ্ণের জন্য, বলরামের জন্য অনেক অনেক উপঢৌকন দিলেন, এবং কানাই বলাই যা যা খেতে ভালোবাসত সেই সমস্ত সামগ্রী তৈরি করে তার রথে দিলেন। অনেক কষ্টে উদ্ধবজি ব্রজ গোপীদের প্রণাম করলেন, ব্রজবাসীদের প্রণাম করলেন, যারা সমবয়স্ক তাদের আলিঙ্গন দান করলেন, মাতা পিতা যশোমতী নন্দ বাবাকে চরণ স্পর্শ করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, তারপরে বিদায় নিচ্ছেন, রথে বসে তিনি মথুরার দিকে যাচ্ছেন। শ্রীমৎ ভাগবতের মূলে বর্ণনা আছে উদ্ধবজি তিনি সেই সমস্ত উপঢৌকন যাকে যাকে ব্রজবাসীরা দিতে বলেছিলেন তাদের প্রত্যেককে সমর্পণ করলেন। একটুখানি টিকার কথা শ্রবণ করে আমরা পাঠের বিরাম দেব। উদ্ধবজি টিকার মধ্যে বর্ণনা করেছেন, উদ্ধবজি তার মান হয়েছে কৃষ্ণের প্রতি, কেন, যে শ্রীকৃষ্ণ সেই সরল চিত্ত ব্রজ গোপীদের ব্রজবাসীদের সঙ্গে অন্যায় করেছে, তাই শ্রীকৃষ্ণ উদ্ধবকে আলিঙ্গন করতে যাচ্ছেন, উদ্ধব হাত জোড় করে বলছেন, প্রভু আমি আপনার সঙ্গে আলিঙ্গিত হতে চাই না, আমি জানতাম না আপনি এত নিষ্ঠুর, আপনার হৃদয়টি এতই পাষাণ, এ তো আমি জানতাম না প্রভু, যে সমস্ত ব্রজবাসীরা আপনাকে ছাড়া কিছু জানে না, আপনাকে ছাড়া কিছু বুঝতে চায় না, আপনাকেই সমস্ত কিছু সমর্পণ করেছে, আপনি তাদের সাথে এই প্রকার গরিত নিন্দনীয় কর্মটি আপনি করতে পারলেন, যে সমস্ত ব্রজ গোপীরা আপনাতেই সমস্ত কিছু অর্পণ করে তাদের গৃহ পরিচ্ছদ আত্মীয় বর্গকে পরিত্যাগ করে তারা বনে বনে বিচরণ করে বেড়ায়, আপনি তাদের সঙ্গে ধোঁকা করেছেন, তাদের ধোঁকা দিয়েছেন, আমি আপনার সঙ্গে মিশতে চাই না। ভগবান তো এটাই চাইছিলেন যে উদ্ধবজির এই ব্রজ প্রেম গোপী প্রেম কেমন সেটা বুঝুক। প্রভু আরো খুশি হলেন যে আমি যে জন্য উদ্ধবকে ব্রজে প্রেরণ করেছিলাম উদ্ধব সেই সম্পদ প্রাপ্ত হয়েছে। উদ্ধবের হাতটা ধরে নিয়ে গিয়ে তিনি প্রাসাদের উপরে গেলেন সায়ংকাল। উদ্ধবজিকে স্পর্শ করে দিব্য চক্ষু প্রদান করলেন, করে বলছেন, উদ্ধব দেখো তুমি ব্রজের দিকে, তুমি বলছো সেই ব্রজ গোপীরা আমায় ভালোবাসে, আমি তাদের সঙ্গে কপটতা করেছি, না না কদাপি নয় প্রিয় উদ্ধব, এই গোপীদের ঋণ আমি কোটি কোটি জন্ম ধরেও ইচ্ছা করলে শোধ করতে পারবো না, এই ব্রজ গোপীদের কাছে আমি চির ঋণী, তারা আমার যত বড় ভক্ত, এত বড় ভক্ত আর দ্বিতীয় কেউ নেই, সুতরাং তাদেরকে আমি ভুলে যাব, এটা তোমার ভুল ধারণা। উদ্ধবজি যখন উদ্ধবজিকে যখন ভগবান স্পর্শ করে রেখেছেন, উদ্ধবজি দেখছেন ব্রজের লতায় পাতায় কৃষ্ণ, সমস্ত গোপীর কাছে এক এক কৃষ্ণ, এমনকি শ্রীমতী রাধারানী তিনি যমুনার তীরে কলসি নিয়ে বসে আছেন, সেখানেও রাধারানীর চরণ প্রান্তে শ্রীকৃষ্ণ নিজের মুরলী মুখে লাগিয়ে সেখানে বংশী ধ্বনি করছে। যত্র তত্র কৃষ্ণ, ব্রজের লতায় পাতায় ধুলি কণার মধ্যে সমস্ত গোপীদের কাছে, শ্রীমতী রাধারানীর কাছে শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং বিদ্যমান। উদ্ধবজি এই দৃশ্য দেখে বলছেন, প্রভু তোমার লীলা বোঝা বড়ই ভার, তুমি আমায় কৃপা করে সব জানালে। হে প্রভুকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, প্রভু তাকে উঠিয়ে ধরে আলিঙ্গন দান করলেন। বল ভক্ত বৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ্যাম। এই যে উদ্ধব সন্দেশ, এই গোপীদের আরতি, এই গোপীদের বিলাপ, এগুলো সাধারণ মানবে আমাদের মতন ব্যক্তিরা কেউ বর্ণনা করতে পারে না। সমস্ত বড় বড় মুনিজন ঋষিজন এমনকি আমাদের আচার্য ছয় গোস্বামীগণ তারাও বলছেন, এই গোপীদের কথা উল্লেখ করতে যাওয়া মানে যেমন ছোট ছোট অস্ফুট বালকেরা যারা কথা বলতে পারে না তারা যেমন কথা বলার জন্য চেষ্টা করে, সেই প্রকার চেষ্টা আমাদের। সুতরাং এর কিছু যদি আমরা শ্রবণ করি তাহলেও অতি অবশ্যই আমাদের পরম মঙ্গল হবে, এতে কোনো সন্দেহ নেই। এই গোপী গীতের, এই ব্রজবাসীদের কথা, এই ব্রজ গোপীদের কথা এ শ্রবণ করলেই আমাদের পরম মঙ্গল হয়ে থাকে। তদ্য সপ্ত দিবস ব্যাপী আমরা রাধেশ্যাম আশ্রমে আমাদের বাবা শ্যামসুন্দর দাসজির কৃপায় আমরা এই হরিকথা শ্রবণ করলাম। অদ্য আমাদের বিরামের দিন, এখানেই পাঠের বিরাম দেওয়া হলো, এরপরে পাঠের আরতি কীর্তন হবে এবং আগামী দিন রামনবমীর ব্রত এবং দশমীতে আপনারা প্রত্যেকেই মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করবেন, এটা শ্যামসুন্দর বাবা মহারাজ আমাকে বলে দিয়েছেন। সুতরাং আপনারা কৃপা করে আগামী পরশু, কালকে ব্রত, আপনারা আগামী পরশু দিন দুপুরে সকলে মধ্যাহ্নে এখানে প্রসাদ গ্রহণ করবেন বলে আশা রাখি। এবং এই সাত দিন যাবৎ যা কিছু বলা হয়েছে, আমি অযোগ্য অধম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন, এটাই প্রার্থনা। সুতরাং অর্ধকার দিনের পাঠের বিরতি এখানেই রাখলাম। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর সুতনাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী শ্রী রাধেশ্যাম আশ্রম কি জয়, শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী শ্রী কৃষ্ণ লীলা কি জয়, শ্রী বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শুকদেব গোস্বামী পাদ কি জয়, পরীক্ষিত মহারাজ কি জয়, শ্রী সুত শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, আজকের আনন্দ কি জয়, আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়, সমাগত ভক্ত মণ্ডলী কি জয়, সমাগতা মাতৃ মণ্ডলী কি জয়, আজকের আনন্দ কি জয়, উৎসবের অংশগ্রহণকারী ভক্ত বৃন্দ কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি।